ওর বাবা, সকাল থেকে বাড়িতে বসে বসে গায়ে ব্যথা হয়ে গেল। ও আঙ্কেল হেনরি, এবার অন্তত একটু বেরোয়, বেশি দূর না, ওই বাড়ির বেড়ার ধারেই বসে খেলবো, প্রমিস। দেখেছ, টোটো আর বসে থাকতে পারছে না। প্লিজ আঙ্কেল হেনরি, একটু ঘুরে আসি।
আরে না না, এখন বেরোনো চলবে না, একঘেয়ে লাগলে যাও না, ভেতরে গিয়ে তোমার আন্টি এম কে সাহায্য করো। এ বাড়িতে কি কাজের অভাব?
এতক্ষণ তো আন্টি এম এর সঙ্গেই কাজ করছিলাম।
আরো করো।
করলাম তো, রান্নার জায়গাটা মুছলাম, ঘর ঝাড় দিলাম, বাসন গুছিয়ে রাখলাম, আর কত করব।
কাজ না করতে পারলে চুপচাপ বারান্দায় বসে থাকো, আকাশের অবস্থা ভালো নয়।
ভালো নয় সে আবার কি, আকাশটা তো অন্য সব দিনের মতোই।
যেটা বোঝো না সেটা নিয়ে তর্ক করতে আসো কেন? দেখছো না চারিদিক কেমন থমথম করছে, যে কোনো সময় ঝড় উঠতে পারে।
ও এই ব্যাপার, সে আর এমন কি, ঝড় উঠতে দেখলে এক দৌড়ে বাড়ি ফিরে আসব।
এটা শহর নয় ডরোথি, এ হলো ক্যান্সাসের তৃণভূমি, এখানে ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে যেতা যায় না। যাই হোক, আমাকে আর বিরক্ত করো না, তাড়াতাড়ি বাগানের কাজটা সেরেই আবার। ঢুকে পড়ো তাড়াতাড়ি।
মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনছেন এল ফ্র্যাঙ্ক বমের উপন্যাস অবলম্বনে দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অফ অজ। ১৯০০ সালে লেখা এই ফ্যান্টাসি গল্পের ভূমিকায় লেখক বলেছেন, এই বইটির একমাত্র উদ্দেশ্য হল আজকালকার শিশুদের আনন্দ দেওয়া। গল্পটি এমন এক রূপকথা হওয়ার আশা রাখে যাতে বিস্ময় আর আনন্দের উপাদানের কোনো কমতি নেই, আবার বেদনা ও দুঃস্বপ্নেরও কোনো স্থান নেই। তাহলে শুনতে থাকুন এল ফ্র্যাঙ্ক বমের আধুনিক রূপকথার গল্প, দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অফ অজ।
আমেরিকার ক্যানসাস প্রদেশের বিস্তৃত তৃণভূমির মাঝে ডরোথির বাড়ি, তার নিজের বাড়ি অবশ্য নয়। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর আঙ্কেল হেনরি আর আন্টি এম এর কাছে থাকতে এসেছিল সে। সেই থেকে এই আদি অন্তহীন ঘাস জমির রাজত্বই তার ঠিকানা। আঙ্কেল হেনরি আর আন্টি এম দুজনেই চাষবাস করেন। তাঁদের ফার্মের ধারে ছোট্ট কাঠের বাড়িটায় একটিমাত্র বড় ঘর। সেই ঘরের এক কোণে রান্নার উনুন, একটা ক্যাবিনেট ভর্তি বাসনপত্র আর খাওয়ার টেবিল চেয়ার পাতা থাকে। অন্য কোণে আঙ্কেল হেনরি আর আন্টি এম এর বড় খাট, তৃতীয় কোণে ডরোথির ছোট খাট, আর চতুর্থ কোণে মেঝের উপর একটা দরজা। সেই দরজাটা খুলে মাটির নিচে একটা গর্তে যাওয়া যায়। ক্যানসাসের তৃণভূমি জুড়ে ঝড়ের উপদ্রব বড় সাংঘাতিক, তাই সময় বিশেষে মাটির নিচের ওই গর্তে আশ্রয় নিতে হয়।
বাবারে বাবা, যেদিকে তাকাই খালি মাঠ আর মাঠ, এখানে তো ঘাসগুলো সবুজ নয়, কেমন ছাই রঙের, দূর বড্ড একঘেয়ে জায়গা।
ক্যানসাসের তৃণভূমি সত্যি মরুর মতো ঊষর আর ছাইয়ের মতো ধূসর। দিগন্ত জোড়া মাঠের কোনোখানে একটা গাছ নেই, শুধু মাইলের পর মাইল সূর্যের তাপে পোড়া শুকনো ঘাসের জমি। এই জনমানব শূন্যপুরীর মাঝখানে থাকতে থাকতে আঙ্কেল হেনরি আর আন্টি এম এর গা থেকেও যেন সব রং মুছে গেছে। আন্টি এম যখন বিয়ের পর প্রথম এ বাড়িতে পা দিয়েছিলেন, তখন তিনি ছিলেন একজন সুন্দরী হাস্যময়ী যুবতী, কিন্তু এখন তিনিও তৃণভূমির ওই ঘাসগুলোর মতোই শীর্ণ আর ধূসর হয়ে গেছেন। সারাদিনে তিনি তিনটে কথা খরচা করতেন কিনা সন্দেহ। ডরোথি যখন প্রথম এলো, তখন তার উচ্ছল প্রাণখোলা হাসির শব্দে তিনি চমকে চমকে উঠতেন।
আরে আরে টোটো, কি পাগলামি করছিস?
কি ব্যাপার, এত শোরগোল কিসের? জোনাথি, চেঁচাচ্ছিলে কেন?
চেঁচাচ্ছিলাম কোথায় আন্টি? আমি তো হাসছিলাম, আসলে টোটো এমন দৌড়াচ্ছিল ওকে ধরতে গিয়ে।
না না, ওকে ধরতে হবে না, দৌড়তে গিয়ে কোথায় আছাড় খাবে, তারপর কে সামলাবে?
কিন্তু আন্টি,
বললাম তো এখন এসবের সময় নয়, সকালে সংসারের কত কাজ থাকে জানো? এসো তো আমার সঙ্গে এসো, মুরগিদের খাবার দিতে হবে, আমাকে সাহায্য করবে, চলো।
ডরোথির মাঝে মাঝে ভাবনা হতো, তার চারপাশের ওই মাঠ আর মানুষগুলোর মতো সেও ধূসর হয়ে যাবে না তো? কিন্তু তারপরেই টোটোর দিকে নজর পড়তে মন ভালো হয়ে যেত। তার ছোট্ট ভালুক ছানার মতো কুকুর টোটো একেবারেই ধূসর নয়। তার সারা গায়ে পশমের মতো নরম কালো লোম, চোখ দুটো কালো কাঁচের কুঁতির মতো চকচকে। সারা দিন মাঠে ঘাটে দৌড়ে বেড়াতো সে, আর নয়তো ডরোথির পায়ে পায়ে ঘুরত। টোটোর কাণ্ড কারখানা দেখে ডরোথি না হেসে পারত না।
টোটো, ভাগ্যিস তুই ছিলি, তুই না থাকলে আমার মুখটাও ছাই রঙের হয়ে যেত। এখন দেখ হেসে হেসে মুখটা কেমন লাল হয়ে আছে।
আজ অবশ্য ডরোথি আর টোটো খেলতে যেতে পারেনি। আঙ্কেল হেনরি সকাল থেকে গরু ছাগল আর হাঁস মুরগিদের ভিতরে আটকে রেখেছেন। বাগানে কাজ করতে করতেও মাঝে মাঝেই আকাশের দিকে উদ্বিগ্ন চোখে তাকাচ্ছিলেন। তার স্বভাব গম্ভীর মুখটা ক্রমে আরো গম্ভীর হয়ে উঠছে। ডরোথি অনেকবার অনুনয় করেও বাইরে যেতে পারল না। আকাশের দিকে তাকিয়ে তার কিছুই বোধগম্য হচ্ছিল না। আশেপাশের সবকিছুর মতো আকাশটাও ছাইয়ের মতোই ঘোলাটে। মেঘ করেছে নাকি পরিষ্কার সে আর বুঝবার জো নেই। হঠাৎ যেন অনেক দূর থেকে শিশের মতো একটা শব্দ ভেসে এলো। সঙ্গে সঙ্গে হাতের কোদালটা ফেলে চেঁচিয়ে উঠলেন আঙ্কেল হেনরি।
ডিয়ার গড, এই যে ঘূর্ণিঝড়!
ঘূর্ণিঝড় কোথায় আঙ্কেল হেনরি?
ওই যে দিগন্তে ধুলোর ঘূর্ণি পাকিয়ে উঠেছে, দেখতে পাচ্ছ না? শিগগির ভেতরে ঢোকো, শিগগির! এম এম, ঝড় আসছে, সাইক্লোন সেলারে ঢুকে পড়ো তাড়াতাড়ি!
এতক্ষণে ডরোথি দেখল, সত্যি তো মাঠটা যেখানে আকাশের সঙ্গে মিশেছে ঠিক সেইখানে একটা ধোঁয়ার কুণ্ডুলি যেন পাকিয়ে পাকিয়ে উঠছে। আন্টি এম দরজার কাছে ছুটে এসে বাইরের দৃশ্যটা দেখেই চিৎকার করে বললেন,
ডরোথি! হ্যাঁ আন্টি এম, আর এক মুহূর্ত এখানে নয়, এক্ষুনি চলো, সেখানে যুক্ত হবে, তুমি আসো।
হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো।
আঙ্কেল হেনরি আর আন্টি এম তাড়াতাড়ি মাটির তলার ঘরে গিয়ে ঢুকলেন, আর ঠিক সেই মুহূর্তে টোটো এক লাফে ডরোথির কোল থেকে নেমে বিছানার তলায় গিয়ে লুকিয়ে পড়ল।
আরে বোকা, ওখানে না, আমাদের তো এখন সেলারে ঢুকতে হবে। এই টোটো, বেরো শিগগির!
টোটোকে কোনো মতে খাটের তলা থেকে বের করে ডরোথি যেই সেলারের দরজায় পা বাড়াতে যাবে, অমনি প্রবল হাওয়ার ঝাপটায় ঘরটা এমন জোরে কেঁপে উঠল, মনে হল যেন ভূমিকম্প হচ্ছে। তাল সামলাতে না পেরে মেঝের ওপর বসে পড়ল ডরোথি, আর তারপরে অদ্ভুত সব কাণ্ড ঘটতে শুরু করল।
বাবা গো, ঝড় উঠেছে, সেলারের দিকে তো পৌঁছতেই পারছি না। দেখি দেখি, মাথাটা এরকম ঘুরছে কেন? কি সর্বনাশ, বাড়িটা এসে ঘুরছে, বাড়িটা ঘুরছে! টোটো!
জানলার বাইরে তাকিয়ে ডরোথি দেখল, সত্যি সত্যি ধুলোর ঘূর্ণিটা তাদের ছোট্ট বাড়িটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। বন বন করে পাক খেতে খেতে তারা ধীরে ধীরে শূন্যে উঠে যাচ্ছে, ঠিক যেন সার্কাসের গ্যাস বেলুনে চড়েছে। ব্যাপার দেখে ভয় পেয়ে টোটো জানলার দিকে দৌড়তে গিয়ে ঘর থেকে প্রায় উড়ে বেরিয়ে যাচ্ছিল আর কি।
তোর কি কোনো কাণ্ড হয়নি? আর একটু হলেই জানলা দিয়ে উড়ে যেতিস, নিহাত কলার ধরে টেনে আনো, তা না হলে জানলাটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আমার কাপড়টাও যেন একটু কমে এলো। নারে,
সত্যি সত্যি হাওয়ার ঝাপটা অনেকটা কমে এসেছিল, আর বন বন করে পাক খাওয়াটাও বন্ধ হয়ে গিয়েছিল। ডরোথির মনে হল বাড়িটা যেন একটা পালকের মতো শূন্যে ভাসতে ভাসতে দূর দেশে পাড়ি দিয়েছে। ধুলোর ঘূর্ণির একেবারে মাঝখানে পড়ে যাওয়ার ফলে হাওয়ার ধাক্কা আর তেমন লাগছে না। ডোরোথি এতক্ষণে টোটোকে কোলে নিয়ে নিজের খাটের কাছে গিয়ে বিছানার উপর বসল।
আঙ্কেল হেনরি আর আন্টি এম তো সেলারেই পড়ে রইলেন। এদিকে ঝড়ের টানে আমরা যে কোথায় গিয়ে থামবো কে জানে। আচ্ছা, বাড়িটা যখন মাটিতে আছড়ে পড়বে তখন কি সব শুদ্ধ চুরমার হয়ে যাবে? আমরা বেঁচে থাকবো তো?
এই ভেবে অনেকক্ষণ রীতিমতো আতঙ্কে কাটালো ডোরোথি, কিন্তু ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল, তবু বাড়িটার মাটিতে পড়বার কোনো লক্ষণ দেখা গেল না। ধীরে ধীরে ডোরোথির ভয়ও কমে গেল। দুশ্চিন্তা করা ছেড়ে দিয়ে সে ভাবল, ভাগ্যে কি লেখা আছে দেখাই যাক না। অবশ্য এতক্ষণ ধরে ঠায় বসে থেকে তার হাত পা ক্লান্তিতে এলিয়ে পড়ছিল। একটা হাই তুলে আড়মোড়া ভেঙে ডোরোথি বলল,
বুঝলি টোটো, এই ঝড় সহজে থামবে বলে মনে হয় না, তার থেকে বরং আমরা একটু গড়িয়ে নি, আয়।
সে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। টোটো গুটি গুটি খাটে উঠে ডোরোথির পাশে কুণ্ডুলি পাকিয়ে চোখ পুছল। দুলতে থাকা ঘর আর বাতাসের তীব্র আর্তনাদ সত্ত্বেও কিছুক্ষণের মধ্যেই তারা গভীর ঘুমে তলিয়ে গেল। একটা তীব্র ঝাঁকুনিতে ডোরোথির ঘুম ভেঙে গেল। ধড়মড় করে উঠে বসে টের পেল, এতক্ষণ ধরে ঠান্ডা ভেজা ভেজা নাকটা দিয়ে টোটো তাকে প্রাণপণে ঠেলছিল আর কুঁই কুঁই করছিল। চোখ কুচিয়ে জানলার দিকে তাকিয়ে তাজ্জব হয়ে গেল সে। বাইরে ঝকঝকে রোদ, পর্দা চুঁইয়ে তার আলো এসে ঘরের ভিতরেও পড়ছে। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে এক টানে দরজাটা খুলে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল ডোরোথি।
এটা কোথায়? এ তো আমাদের ক্যানসাস নয়, এটা একটা নতুন দেশ।
কোথায় গেল ক্যানসাসের সেই ধূসর প্রান্তর? এখন ডোরোথির সামনে সবুজ ঘাসে ঢাকা টিলা আর মাঠ, অন্যদিকে রাস্তার দুপাশে বিশাল বিশাল সবুজ গাছে রং বেরঙের রসালো ফল ঝুলে আছে। ঝোপঝাড়ে ফুটে থাকা ফুলের মধু খেয়ে বেড়াচ্ছে রামধনু রঙের পাখি। আরো দূরে কলকল শব্দে বয়ে চলেছে একটা নদী। ডোরোথি এর আগে কখনো জলের শব্দ শোনেনি, কলকল আওয়াজটা যেন তার প্রাণ জুড়িয়ে দিল। ঘূর্ণিঝড় তাদের বাড়িটাকে আলতো করে এক অপূর্ব দেশের মাঝখানে নামিয়ে রেখে চলে গেছে। সামনের অপার্থিব সুন্দর দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ সে চমকে উঠল।
আরে, রাস্তা দিয়ে একটা ছেলে মেয়েদের দল এদিকেই আসছে দেখছি, অদ্ভুত জামা কাপড় পরেছে তো।
আগন্তুকদের দলটা আরেকটু কাছে আসতেই তাকে আবার চমকাতে হল। মানুষগুলো সব বেঁটে বেঁটে, আয়তনে প্রায় ডোরোথির মতোই, কিন্তু এরা কেউই বাচ্চা নয়। পুরুষদের মুখে দিব্যি দাড়ি গোঁফ আছে আর দলের একমাত্র মহিলাটির চুলে পাক ধরেছে। মানুষগুলোর পোশাক আশা খুব বিচিত্র, সকলের মাথায় প্রায় ফুটখানেক ছুঁচলো টুপি, তার আগায় আবার ছোট ছোট ঘণ্টা বাঁধা আছে। পুরুষদের টুপি, শার্ট, প্যান্ট আর জুতোগুলো নীল রঙের। মহিলাটির বিশাল ছুঁচলো হ্যাট আর পরনের গাউনটা ধবধবে সাদা, তাতে রূপলি সুতোয় তারার নকশা করা। দলটা আরো কাছে আসতে ডরোথি দেখল মহিলাটির বয়স দলের অন্যান্যদের থেকে অনেকটাই বেশি। তাঁর মাথার চুলের বেশিরভাগই সাদা, মুখেও অজস্র বলি রেখা। দলের পুরুষদের তুলনায় ইনি সামান্য লম্বা। ডরোথিকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে দলটা থমকে দাঁড়াল। তারপর মহিলাটি দুপা এগিয়ে এসে মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করে বললেন,
ও গ্রেট সর্সারেস, ওয়েলকাম টু মানচকিনল্যান্ড।
মানচকিনল্যান্ড?
আপনার অসামান্য জাদু বলে পূর্ব রাজ্যের দুষ্ট ডাইনি উইকেড উইচ অব দি ইস্ট কে হত্যা করে হতভাগ্য মানচকিন জাতিকে দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন আপনি। তার জন্যে মানচকিনল্যান্ডের সমস্ত নাগরিক আপনার কাছে চিরঋণী হয়ে থাকবে।
সর্সারেস মানে জাদুকরি? কে? আমি?
অবশ্যই, জাদুকরি না হলে কি উইকেড উইচ অব দি ইস্ট এর মতো শক্তিশালী একজন ডাইনিকে আপনি মারতে পারতেন?
না না ম্যাডাম, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমার নাম ডরোথি, আমি একটা সাধারণ মেয়ে, মানুষ তো দূরের কথা, একটা মাছিকেও মারার ক্ষমতা নেই আমার। আমি এখানে কাউকে মারিনি।
তুমি না মারলেও তোমার বাড়িটা তো মেরেছে। ওই ওই দেখো না।
এই বলে বাড়ির এক কোণের দিকে আঙুল তুলে নির্দেশ করলেন মহিলা। ডরোথি কৌতূহলী হয়ে বেরিয়ে এসেই একেবারে আঁতকে উঠল। কি সর্বনাশ, বাড়ির তলা থেকে কার যেন দুটো ঠ্যাং বেরিয়ে রয়েছে, পায়ে আবার রূপোর জুতো পরা। জুতোর মালিক যে বাড়ির চাপে চিঁড়েচ্যাপটা হয়ে সঙ্গে সঙ্গে অক্কা পেয়েছে তা বলাই বাহুল্য। ডরোথি কাঁদো কাঁদো হয়ে বলল,
দিয়া গড, আজ তো একটা মানুষ আমার বাড়ির তলায় চাপা পড়ে মরে গেল, এখন কি হবে?
কি আবার হবে? মানচকিনল্যান্ডের সমস্ত নাগরিক দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুখে শান্তিতে বাস করবে। বললাম না, এই উইকেড উইচ অব দি ইস্ট এতদিন সব মানচকিনদের উপর অত্যাচার করত।
মানচকিন? তারা কারা?
এই যে আমার সঙ্গে যে কয়েকজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, এরাই হলেন মানচকিন।
হ্যালো,
এতদিন ওই শয়তান ডাইনি এই রাজ্যটা দখল করে রেখেছিল, কিন্তু তোমার জন্য আজ এরা সকলেই মুক্ত।
এবার বুঝেছি। তা আপনিও কি মানচকিন?
না, তবে আমি মানচকিনদের বন্ধু। আমার রাজ্য উত্তর দিকে, আমি হলাম দ্য গুড উইচ অব দ্য নর্থ।
গুড উইচ? আমি তো জানতাম উইচরা কখনো ভালো হয় না।
হয় বই কি, আমি তো একজন ভালো উইচ। আমাদের মহান জাদুকর অজের দেশে চারজন উইচ আছে। উত্তর আর দক্ষিণ দিকের ডাইনিরা ভালো, কিন্তু পূর্ব আর পশ্চিম দিকের ডাইনিরা যেমন শক্তিশালী তেমনি নিষ্ঠুর আর শয়তান। যেহেতু তুমি পূর্ব দিকে ডাইনিকে মেরে ফেলেছ, তাই দুষ্ট ডাইনিদের আর মাত্র একজনই অবশিষ্ট রইল, সে হল পশ্চিম রাজ্যের ডাইনি, দ্য উইকেড উইচ অব দ্য ওয়েস্ট।
আর ওই মহান জাদুকর অজ না কি যেন বললেন, তিনি কে?
ও বাবা, তিনি তো এই দেশের রাজা, অজ দ্য গ্রেট অ্যান্ড টেরিবল। ওনার মতো প্রবল পরাক্রমী জাদুকর আর কোথাও নেই। আমাদের উইচদের সব জাদু শক্তি একসঙ্গে জড়ো করলেও মহান অজের ধারে কাছে পৌঁছতে পারবো না।
আচ্ছা, এই মহান জাদুকর অজ থাকেন কোথায়, মানচকিনল্যান্ডেই নাকি?
না না, তিনি থাকেন অনেক দূরে রাজধানীতে। এই দেশে পা দেওয়ার পরে পরে মহান অজ পান্নার মতো সবুজ এক শহর গড়েছিলেন। এমেরাল্ড সিটি নামের সেই অসামান্য নগরীতে তিনি থাকেন।
এমেরাল্ড সিটি? আচ্ছা।
ডরোথি আরো প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই একটা বিজাতীয় সরসর শব্দ শুনে সবাই নিচের দিকে তাকিয়ে চমকে উঠল। বাড়ির তলা দিয়ে উইকেড উইচ অফ দি ইস্ট এর যে পা দুটো বেরিয়েছিল সেগুলো এখন এক রাশ ধুলো হয়ে গেছে, পড়ে আছে শুধু রুপোলি জুতো জোড়া। দলের মানসকিনরা ভয়ে পেয়ে চাপা গলায় ফিসফিস করতে শুরু করেছিল, কিন্তু দ্য গুড উইচ অফ দ্য নর্থ হেসে বললেন,
দেখেছো কাণ্ড, উইকেড উইচ অফ দি ইস্টের এত বয়স হয়েছিল যে শরীরে রস কষার কিছুই বাকি ছিল না। এখন রোদের তাপ লেগে তার দেহটা একেবারে ছাই হয়ে গেল। জোনাথি, ওই রুপলি জুতো জোড়া কিন্তু এখন থেকে তোমার।
আমার?
ওগুলো সাধারণ জুতো নয়, কোন একটা মন্ত্রশক্তি আছে ওর মধ্যে, কিন্তু সেটা যে কি তাহা আমি ঠিক বলতে পারবো না।
জুতো জোড়া ভালো করে ঝেড়ে নিয়ে ডোরথি সে দুটো তার পায়ে পরে নিল। দেখল তার পায়ের মাপের সঙ্গে জুতোগুলো দিব্যি মিলে গেছে। এবারে একজন মানসকিন বলে উঠল,
মিস ডোরথি, আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত।
হ্যাঁ,
এদিকে আকাশ থেকে এত দূরে পড়ার কারণে আপনার বাড়িটার অবস্থাও তো সুবিধার মনে হচ্ছে না। আপনি বরং আমাদের কারুর একটা বাড়িতে এসে বিশ্রাম করুন।
হ্যাঁ, থ্যাংক ইউ।
তারপর না হয় আপনার পাকাপাকি ভাবে থাকার একটা বন্দোবস্ত করা যাবে।
পাকাপাকি ভাবে?
হ্যাঁ।
না না, তা কি করে হয়, আমায় এক্ষুনি ক্যান্সাস ফিরে যেতে হবে।
কেন ক্যান্সাস?
ওখানে আমার আঙ্কেল হেনরি আর আন্টি এম অপেক্ষা করে আছেন, এতক্ষণে নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছেন।
এই কথা শুনে মানসকিনরা আর দ্য গুড উইচ অফ দ্য নর্থ পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। বেশ কিছুক্ষণ পর আরেকজন মানসকিন ধীরে ধীরে বলল,
কিন্তু মিস, আপনি ফিরবেন কি করে? আমাদের এই ল্যান্ড অব অজ এর চারিদিক ঘিরে আছে একটা বিশাল মরুভূমি। সেই মরুভূমি এতই বড় আজ পর্যন্ত তা কেউ পার করতে পারেনি।
কেউ না?
দক্ষিণের কোয়াডলিংদের রাজ্য বলুন কি পশ্চিমের উইঙ্কিদের রাজ্য বলুন, কোন দিকেই অজ থেকে বেরোবার কোন রাস্তা নেই।
তাছাড়া পশ্চিমে তো আবার উইকেট উইচ অব দ্য ওয়েস্টের রাজত্ব, ওদিকে গেলে সঙ্গে সঙ্গে সে আপনাকে বন্দি করে ওর দাস বানিয়ে রেখে দেবে। যে
এরা সকলেই ঠিক বলছেন ডোরথি, অজ ছেড়ে বেরোবার ক্ষমতা কারোরই নেই।
নেই?
না নেই, এমনকি আমার জাদু দিয়েও কোনো দিন ওই মরুভূমি পেরোতে পারিনি। তোমাকে বোধহয় আমাদের এখানেই থাকতে হবে।
আমি আমি বাড়ি ফিরে যেতে পারবো না। আঙ্কেল হেনরি আর আন্টি এমকে কোনোদিন দেখতে পাবো না। আচ্ছা, আপনি তো একজন উইচ, আপনি কিছু উপায় বাতলে দিতে পারবেন না?
আমি নিজে যে তোমাকে বাড়ি পাঠাতে পারবো না তা তো আগেই বললাম, আমার জাদুতে অত শক্তি নেই। এই দেশে তোমাকে সাহায্য করতে পারেন এমন একজনই আছেন, তিনি হলেন আমাদের মহান জাদুকর ওজ দ্য গ্রেট এন্ড টেরিবল। তাঁর মতো জাদু শক্তি পৃথিবীতে দ্বিতীয় কারুর আছে কিনা সন্দেহ। তিনিও তো এই দেশে আকাশ থেকেই নেমে এসেছিলেন, ফিরে যাওয়ার রাস্তা যদি কিছু থাকে তার কথা একমাত্র উনি জানবেন।
বেশ, আমি এক্ষুনি তার কাছে যাব। কোথায় গেলে তাকে পাওয়া যাবে?
ওই যে বললাম, দেশের ঠিক মাঝখানে তার রাজধানী এমেরাল্ড সিটি, ওখানে গেলে তার দেখা পাবে।
এমেরাল্ড সিটি যাব কিভাবে?
সবচেয়ে সহজ রাস্তা হলো হলুদ রঙের ইঁটে বাঁধানো রাজপথটা, ওই ইয়েলো ব্রিক রোড ধরে সোজা চলে গেলে দিন কয়েকের মধ্যেই পৌঁছে যাবে।
ইয়েলো ব্রিক রোড? আচ্ছা।
হ্যাঁ, জাদু বলে অবশ্য আরো তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু তুমি তো ডাইনি না বললে, তাই তোমাকে
পা হেঁটেই যেতে হবে।
ঠিক আছে, তাই না হয় যাব। কিন্তু অজ দ্য গ্রেট অ্যান্ড টেরিবল মানুষটা কেমন? তিনি আমায় সাহায্য করবেন তো?
তা তো বলতে পারবো না। মহান অজকে তো আমি নিজের চোখে কখনো দেখিনি, তাই তিনি কেমন মানুষ তাও আমি জানি না। শুধু জানি তিনি একজন অসামান্য জাদুকর। পৃথিবীর কঠিনতম সমস্যার সমাধান একমাত্র তিনি করতে পারেন। যাই হোক, তুমি একবার এদিকে এসো তো।
ডরোথি কাছে যেতেই দ্য গুড উইচ অফ দ্য নর্থ তার কপালে একটা চুমু দিলেন। ডরোথি টের পেল তার কপালে কিসের যেন একটা দাগ হয়ে গেছে। উইচ অফ দ্য নর্থ সন্তুষ্ট হয়ে বললেন,
ব্যাস, তোমার কপালে আমার দেওয়া জাদু চিহ্ন আঁকা রইল। কারুর কপালে একজন উইচের দেওয়া চিহ্ন দেখলে পথে আর কোন প্রাণী তোমার ছুঁতে পারবে না।
কেউ পারবে না।
এই বলে নিজের পায়ের গোড়ালির উপর ভর দিয়ে তিনবার পাক্ষে অদৃশ্য হয়ে গেলেন দ্য গুড উইচ অফ দ্য নর্থ। অন্যান্য মানচকিনরাও ডরোথিকে কর্নিশ করে যে যার পথে চলে গেল। ডরোথি ভেবেছিল এদের কেউ একজন অন্তত তার সঙ্গে এমেরাল্ড সিটি অবধি যাবে, কিন্তু সেই আশায় জল পড়ে গেল দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
চল টোটো, বাড়িতে ঢুকে জিনিসপত্র গুছিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ি। যেভাবেই হোক এমেরাল্ড সিটিতে পৌঁছতেই হবে।
গোছানোর মতো জিনিসপত্র অবশ্য তেমন কিছু ছিল না। রান্না করার কোণের আলমারি থেকে পাউরুটির দুটো লোফ আর দূরের নদীটা থেকে জল এনে বোতলে ভরে সেগুলো একটা ঝুড়ির মধ্যে সাজিয়ে ফেলল ডরোথি। সেই সঙ্গে আশেপাশের গাছ থেকে দু চারটে ফলও পেড়ে নিল। পথে আবার কোথায় খাওয়ার পাওয়া যাবে তা ঠিক আছে নাকি? এরপর খাটের তলায় রাখা তোরঙ্গ থেকে একটা পরিষ্কার নীল সাদা ছক্কাটা ফ্রক বার করে সেটা পরে নিল, কারণ আন্টি এম শিখিয়েছিলেন বাইরে কোথাও বেরোতে গেলে ফিটফাট হয়ে যেতে হয়। তার নতুন নীল ফ্রকটার সঙ্গে উইকেড উইচ অব দি ইস্টের সেই রূপলি জুতোগুলো চমৎকার মানিয়ে গিয়েছিল। কাজকর্ম সারা হলে ডরোথি টোটোকে কোলে নিয়ে বলল,
চল টোটো, আমরা সেই ওয়ান্ডারফুল উইজার্ড অফ অজ এর সঙ্গে দেখা করে আসি। এই হলুদ পথে শেষে আছে পান্নার এক শহর, সেই মায়াপুরী গড়েছেন এক মহান জাদুকর। চল টোটো, এমেরাল্ড সিটি যাই। এই হলুদ পথে শেষে আছে পান্নার এক শহর, সেই মায়াপুরী গড়েছেন এক মহান জাদুকর।
বাড়ি থেকে বেরিয়ে খানিক দূর যেতেই ডরোথি দেখল সামনে বেশ কয়েকটা রাজপথ বিভিন্ন দিকে ঘুরে গেছে। তার মধ্যে থেকে হলুদ ইঁটে বাঁধানো ইয়েলো ব্রিক রোডটা চিনতে কোনো কষ্টই হল না। রাস্তার দুধারের মনোরম দৃশ্য দেখে ডরোথির মন আনন্দে নেচে উঠছিল। সূর্যের নরম রোদ নদীর স্বচ্ছ জলের উপর সোনার মতো ঠিকরে পড়ছে। চারিদিকে সবুজ গাছ আর ধান ক্ষেত, পাখিরা মিষ্টি সুরে গান গাইছে। খেতে যেসব মানচকিন চাষিরা কাজ করছিল তারা দূর থেকে ডরোথিকে দেখে আনন্দে কোলাহল করে উঠছিল।
আরে ওই তো ডরোথি, উনি আমাদের ডাইনির হাত থেকে মুক্তি দিয়েছেন। অল হেল ডরোথি, অল হেল ডরোথি, দ্য উইকেড উইচ ইজ ডেড।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুঝলি টোটো, মানচকিনরা সত্যি ভারী অমায়িক। আঙ্কেল হেনরি আর আন্টি এম যদি আমাদের সঙ্গে এসে পড়তেন তাহলে সবাই মিলে এখানেই থেকে যেতে পারতাম, কিন্তু কি বলছিস? ও বুঝেছি, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছিস তাই না? আচ্ছা, কোথাও বসে একটু জিরিয়ে নেওয়া যাক।
এতক্ষণে মাঞ্চকিনদের গ্রামের সীমানায় চলে এসেছিল ডরোথি। রাস্তার দুধার দিয়ে চলে গেছে একটা নিচু সাদা বেড়া, তার ওপারে দিগন্ত অবধি ভুট্টার ক্ষেত। ডরোথি টোটোকে কোলে তুলে নিয়ে বেড়াটার ওপরেই চড়ে বসল। অলসভাবে এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ দেখতে পেল ভুট্টা ক্ষেতের মাঝখানে একটা লোক যেন তাদের দিকেই মটমট করে তাকিয়ে আছে। প্রথমে বুকটা ধড়াশ করে উঠেছিল, কিন্তু পরক্ষণেই ভুল বুঝতে পেরে হেসে উঠল ডরোথি।
আরে কি কাণ্ড, ওটা তো একটা স্কেক্রো, মানে কাকতাড়ুয়া। দূর থেকে দেখে একেবারে মানুষের মতো মনে হচ্ছে।
একটা উঁচু খুঁটিতে কাকতাড়ুয়ার রংচটা নীল রঙের জামার কলারটা টাঙানো ছিল। চটের থলির মধ্যে খড় ভরে তার মাথাটা বানানো হয়েছে। শরীরটাও পুরনো জামা প্যান্টের মধ্যে খড় দিয়ে ঠেসে তৈরি করা। তার চোখ, কান, নাক, মুখ সব সাদা রং দিয়ে আঁকা। মাথায় একটা ছুঁচলো নীল টুপি আর পায়ে এক জোড়া পুরনো নীল বুট। মাঞ্চকিনরা সবাই নীল রঙের জামা কাপড় পরে, তাই কাকতাড়ুয়ার জামা জুতো যে নীল হবে তাতে আর আশ্চর্য কি। ডরোথি বেশ মনোযোগ দিয়ে কাকতাড়ুয়াটাকে দেখছিল। এমন সময় কাকতাড়ুয়ার তুলিতে আঁকা সাদা রঙের ঠোঁট দুটো নড়ে উঠল।
গুড মর্নিং!
ডরোথি চমকে উঠে বেড়া থেকে প্রায় পড়েই যাচ্ছিল। টোটো এক লাফে তার কোল থেকে নেমে ঘেউ ঘেউ করতে লাগল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে সাবধানে বেড়া থেকে নেমে ডরোথি ভয় ভয় প্রশ্ন করল,
তুমি কি এক্ষুনি কথা বললে মিস্টার স্কেয়ারক্রো?
অবশ্যই, তোমার নাম কি?
আমার নাম ডরোথি।
ও, আই সি আই সি। আর তোমার সঙ্গে ওই প্রাণীটি কে? সে এত চেঁচাচ্ছে বা কেন?
ও আমার পোষা কুকুর টোটো। আসলে মানে তুমি নতুন লোক তো, তাই ভয় পেয়ে চেঁচাচ্ছিল।
আই সি, আমি অবশ্য কাউকে ভয় টয় পাই না। তা তোমরা চললে কোথায়, কোনো দূরের দেশে নাকি?
হ্যাঁ, তা বলতে পারো। তুমি কি এখানে থাকো?
না থেকে আর উপায় কি বলো? এই খুঁটি থেকে কি করে নামতে হয় আমি তো তাই জানি না। দিন রাত এইভাবে ঝুলে থেকে কাকতাড়ানো যে কি একঘেয়ে কাজ, তা যদি তুমি বুঝতে।
আহারে, তোমার তো দেখছি খুব মুশকিল। আচ্ছা, আমি কি কোনো সাহায্য করতে পারি?
সাহায্য তুমি করবে সত্যি?
হ্যাঁ,
এই খুঁটি থেকে যদি তুমি আমাকে নামিয়ে দিতে পারো তাহলে তো দারুণ হয়।
দাঁড়াও, আসছি।
এই বলে বেড়া ডিঙিয়ে ভুট্টা খেতে নেমে কাকতাড়ুয়ার দিকে এগিয়ে গেল ডরোথি। লোকটা যেহেতু আগাগোড়াই খড় দিয়ে তৈরি, তাই তার ওজন অতি সামান্য। খুঁটি থেকে তাকে নামিয়ে দিতে একেবারেই বেগ পেতে হল না। মাটিতে পা পড়তেই স্কেয়ারক্রোর আনন্দ দেখে কে লম্বা লম্বা পা ফেলে রাস্তায় উঠে সে বলল,
নিজেকে একেবারে নতুন মানুষ বলে মনে হচ্ছে জানো তো। কি বলে যে আমি তোমায় ধন্যবাদ দেব?
আরে না না, এত সামান্য ব্যাপারের জন্য ধন্যবাদ দিতে হবে না। আমরা তাহলে এখন আসি?
দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তা তো বললে না।
আমরা যাচ্ছি এমেরাল্ড সিটিতে অবস্ত গ্রেট এন্ড টেরিবল এর সঙ্গে দেখা করতে। আমি পথ ভুলে এদেশে চলে এসেছি, তাই ওর কাছে যাচ্ছি বাড়ি ফেরার আর্জি জানাতে, যদি আমাকে ক্যান্সাসে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন।
আচ্ছা, কিন্তু এই এমেরাল্ড সিটি জায়গাটা কোথায়, আর অজিবা কি?
সে কি কথা, এই দেশের মানুষ হয়ে তুমি এমেরাল্ড সিটি আর অজের নাম জানো না?
কি করে জানবো বলো, সবে মাত্র পরশুদিন জন্মেছি যে, তার উপর আমার মাথায় তো শুধু খড় ভরা। এই ক্ষেতের মালিক যখন আমাকে তৈরি করে খুঁটিতে ঝুলিয়ে রেখে গেল, তখন দেখলাম কাকগুলো আমাকে মোটেই পাত্তা দিচ্ছে না, আমার নাকের ডগার সামনে দিয়ে দিব্যি ভুট্টা খেয়ে চলে যাচ্ছে। তখন কি হলে জানো, আমি না খুব মুশড়ে পড়েছি,
সেই সময় একটা বুড়ো কাক এসে আমাকে সান্ত্বনা দিয়ে গেল।
দুঃখ করে আর কি হবে, সবই তোমার ভাগ্যের ফের। আমি কাক হতে পারি, কিন্তু আমার মাথায় মগজ আছে, তাই আমি বুদ্ধিমান। তোমার মাথাতেও যদি মানুষের মতো মগজ থাকত, তাহলে তুমি আমাদের জব্দ করতে পারতে। কিন্তু খেতের মালিক তো তোমাকে আগাগোড়াই খড় দিয়ে বানিয়েছেন, তুমি আমাদের সঙ্গে বুদ্ধিতে কেঁদে উঠবে কি করে? এই পৃথিবীতে বুদ্ধি থাকাটাই সবচেয়ে বড় কথা, তা সে কাকি হোক কি মানুষই হোক।
সেই থেকেই আমি বুঝতে পারছি আমার একটা মগজের বড়ই দরকার, কিন্তু সে আর আমি কোথায় পাব বলো? চিরকাল অপদার্থ হয়েই থাকতে হবে মনে হচ্ছে।
স্কেয়ারক্রোর এই করুণ কাহিনী শুনে ডরোথির ভারী মায়া হল। সত্যি তো, মগজ ছাড়া কি মানুষ বাঁচতে পারে? এক মুহূর্ত ভেবে নিয়ে সে বলল,
এক কাজ করবে স্কেয়ারক্রো?
কি?
তুমি আমাদের সঙ্গে এমেরাল্ড সিটিতে যাবে। শুনেছি সেখানকার রাজা অজ একজন মহাশক্তিশালী জাদুকর, তিনি যদি আমাকে বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, তাহলে তোমাকেই বা মগজ দিতে পারবেন না কেন?
সত্যি বলছো? আরে এ তো দারুণ প্রস্তাব, তোমাদের সঙ্গে যেতে আমার কোনো বাধাই নেই। এখানকার কাকেরাও তো এমনিও আমাকে পাত্তা দেয় না, তার থেকে ঢের ভালো হবে যদি একটা আস্ত মগজ নিয়ে আমি ফিরে আসতে পারি। তখন নিশ্চয়ই সমস্ত কাকেদের তাড়িয়ে দেবার মতন বুদ্ধি আমার হবে।
ঠিক বলেছো, তাহলে চলো বেরিয়ে পড়ি।
হ্যাঁ চলো চলো চলো।
তারা আবার ইয়েলো ব্রিক রোড ধরে এমেরাল্ড সিটির দিকে রওনা হলো। ওটোর অবশ্য প্রথম দিকে এই নতুন সঙ্গীটিকে বিশেষ পছন্দ হয়নি, থেকে থেকেই ঘেউ ঘেউ করে স্কেয়ারক্রোর দিকে তেড়ে যাচ্ছিল সে। কিন্তু রথি তাকে কোলে তুলে নেওয়ার পর অবশেষে সে চুপ করলো।
যিনি দিখারাদের নতুন দিশা দেখান পলকে,
আর অজ্ঞতার আধার ঘোচান জ্ঞানের আলোকে।
স্কেয়ারক্রো অবশ্য নির্বিকার, সে খোস মেজাজে জানালো একমাত্র আগুন ছাড়া দুনিয়ায় সে আর কোনো কিছুকেই ভয় পায় না। আরো অনেক দূর যাওয়ার পর রাস্তাটা ধীরে ধীরে এবড়ো খেবড়ো হতে শুরু করল। এই দিকটায় হলদে ইঁটগুলো অনেকটাই হয়ে গেছে, পথের মাঝখানে বড় বড় গর্ত হয়ে আছে, আশেপাশের খামারগুলো বেচারা স্কেয়ারক্রো সদ্য হাঁটতে শিখেছে, তাই মাঝে মধ্যেই খানাখন্ডে পা দিয়ে ফেলে দুমদা মাছ খাচ্ছে।
দেখে
নেহা বিনাশে খড়ের মানুষ, তাই অতবার মাটিতে পড়েও চোট লাগছিল না। ক্রমে রাস্তাটার দুধারে গাছপালা ঘন হতে হতে একটা গহন বনে পরিণত হল। এদিকে এতক্ষণে সন্ধে ঘনিয়ে এসেছে। ডরোথি চিন্তিত মুখে বলল,
তাই তো, এত অন্ধকারে হাঁটবো কি করে? রাস্তা তো দেখতেই পাচ্ছি না, রাতে থাকার মতো একটা আশ্রয় দরকার।
আমার অবশ্য অন্ধকারে দেখতে কোনো অসুবিধে হচ্ছে না।
হচ্ছে না?
না, ওই যে দূরে একটা কুঁড়ে ঘর রয়েছে, আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি।
কোথায়?
ওই তো,
কই, আমি তো দেখতেই পাচ্ছি না। তুমি আমাদের নিয়ে চলো তাড়াতাড়ি।
হ্যাঁ চলো চলো চলো।
সারাদিন হেঁটে হেঁটে পায়ে যা ব্যথা হয়েছে, একটু বিশ্রাম না নিলেই নয়।
বেশ তো, তুমি আমার পিছন পিছন এসো না, চলো চলো চলো।
বেশি দূর যেতে হলো না, এক বিশাল বড় গাছের নিচে একটা কাঠুরের কুঁড়ে ঘরের অবয়ব দেখতে পেল ডরোথি। বাকি সবকিছুই এখন অন্ধকারে ঢেকে গেছে। স্কেয়ারক্রো এগিয়ে গিয়ে দরজায় ধাক্কা দিতেই সেটা ক্যাঁচ করে খুলে গেল। ভিতরে ঢুকেই ডরোথি দেখল ঘরের এক কোণে একটা খাটে পরিপাটি করে বিছানা পাতা আছে। তার একবার মনে হল বাড়ির মালিকের খোঁজ করে এখানে থাকার অনুমতি নেওয়া উচিত, কিন্তু পরক্ষণেই তার এমন ক্লান্ত লাগল যে আর কথা না বাড়িয়ে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল।
ও, তোমার তো ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, আমি আছি।
স্কেয়ারক্রোর অবশ্য খিদে ঘুম কিছুই পায় না, সে ঘরের দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতটা কাটিয়ে দিল।
এক ঘুমেই রাত কাবার হয়ে গেল, তবে এখন বেশ তরতাজা মনে হচ্ছে। স্কেয়ারক্রো, রাতে কেমন ঘুমোলে?
আমি? আরে আমি তো ঘরের তৈরি, আমার আবার ঘুম কিসের?
ও,
যাই হোক, এবার কিন্তু আমাদের রওনা হওয়া দরকার।
আরে না না, আগে একটু জলের খোঁজ করতে হবে, হাত মুখ ধুতে হবে, আর খাওয়ার জন্যও দরকার।
ও, তাও বটে, তাও বটে। সত্যি রক্ত মাংসের মানুষ হওয়া দেখি বিস্তর হ্যাপা। যাই হোক, চলো, কাছাকাছি নিশ্চয়ই কোনো ঝর্ণা থাকবে।
স্কেয়ারক্রো ঠিকই বলেছিল, বাইরে বেরিয়েই দূর থেকে ঝর্ণার জলের শব্দ পাওয়া গেল। সেখানে গিয়ে হাত মুখ ধুয়ে সবেমাত্র ডরথি উঠে দাঁড়িয়েছে, এমন সময় একটা অদ্ভুত শব্দ পেয়ে তারা থমকে গেল।
সত্যি তো আমি ঠিক বুঝতে পারছি না, এরকম শব্দ তো আমি আগে কখনো শুনিনি।
কোনো জানোয়ার নয় তো?
না বোধহয়। চলো তো, চলো একবার আমরা গিয়ে দেখি।
যাবে?
হ্যাঁ হ্যাঁ, চলো না, আমি তো আছি তোমার সঙ্গে।
আচ্ছা।
রথির যে যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল তা নয়, কিন্তু স্কেয়ারক্রো সঙ্গে থাকায় তার মনের জোর কিছুটা হলেও বেড়েছিল। পা টিপে টিপে বনের ভিতর কয়েক পা এগিয়ে গেল তারা। প্রথমে কিছুই বোঝা গেল না, কিন্তু তারপর হঠাৎ ডরোথির মনে হল গাছের পাতার আড়ালে যেন একটা চকচক করছে।
আবার কি
কি হলো?
দেখো,
আরে এটা কি?
দুজনেই বেশ কিছুক্ষণ হাঁ করে দাঁড়িয়ে রইল। তাদের সামনে একটা বিচিত্র দর্শন মূর্তি, তাকে মানুষের মতোই দেখতে, কিন্তু সে রক্ত মাংসের নয়, একটি চকচকে রূপলি ধাতুর তৈরি। এখন অবশ্য তার গায়ের বিভিন্ন জায়গায় মরচে পড়েছে, দুটো হাত উঁচু করে একটা কুড়ুল মাথার উপর তুলে আছে, যেন এক্ষুনি পাশের গাছটার গায়ে এক কোপ বসাবে। কিন্তু মূর্তিটার মধ্যে নড়াচড়ার কোনো লক্ষণই নেই। প্রথম তাই ঘেউ ঘেউ করে তার পায়ে একটা কামড় বসে, কিন্তু তাতে ওর নিজের দাঁতেই এমন ব্যথা লাগলো যে কুঁই কুঁই করতে করতে ডরোথির পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। এবার স্কেয়ারক্রো মূর্তিটার কাছে গিয়ে নিচু গলায় বলল,
এক্সকিউজ মি, একটু আগে তুমি কি কিছু বলছিলে?
ডিয়ার গড, লোকটা তো জ্যান্ত, কিন্তু এভাবে পাথরের মতো জমে গেছে কেন?
সত্যি তো। আচ্ছা, তোমাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি বলো তো? কিছু একটা বলার চেষ্টা করছে, বোধ হয় অয়েল ক্যান না কি একটা।
অয়েল ক্যান, বুঝেছি। জং পড়ে লোকটার হাত পা চোয়াল সব জমে গেছে, জং ছাড়াতে তেল দরকার।
আরে কাল রাতে কুড়ে ঘরের একটা তাকে তো আমি তেলের ক্যান দেখেছি।
তাই নাকি?
হ্যাঁ, নিশ্চয়ই ওটা এই লোকটারই বাড়ি। দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি।
স্কেয়ারক্রো এক দৌড়ে কুড়ে ঘর থেকে তেলের ক্যানটা নিয়ে এলো। প্রথমে ফুট আর চোয়ালে বেশ কিছুটা তেল ঢালতেই টিনের মানুষটা মুখ খুলে মস্ত হাঁফ ছেড়ে বলল,
বাপ রে বাপ, কয়েক মাস ধরে কি দুর্ভোগ কোথায় না গেল? তোমরা তোমরা দুজন আমাকে বাঁচালে।
স্কেয়ারক্রো চটপট লোকটার ঘাড়, হাত আর পায়ের জোড়গুলোতে তেল দিয়ে তাকে পুরোপুরি সচল বানিয়ে দিল। উরুলটা মাটিতে ফেলে বিরাট এক আড়মোড়া ভেঙে টিনের মানুষটা বলল,
কি আরাম!
তুমি সত্যি এখানে কয়েক মাস ধরে এইভাবেই দাঁড়িয়েছিলে টিনম্যান?
হ্যাঁ, কি আর করব বলো, রোজকার মতোই
সাবধানে সাবধানে
কাটতে এসেছিলাম, কিন্তু হঠাৎ অসময়ে এমন বৃষ্টি নেমে গেল যে নিমেষের মধ্যে আমি জমে গেলাম।
দেখো,
এমনিতে আমি কিন্তু খুব সাবধানী। হ্যাঁ, এই সেবার আসার সময় ওই অয়েল ক্যানটা আনতে ভুলে গিয়েছিলাম। ভাগ্যিস তোমরা এসেছিলে, না হলে অনন্তকাল ধরে ওইভাবেই আমাকে দাঁড়িয়ে থাকতে হতো। কিন্তু তোমরাই বা এই গভীর বনের মধ্যে কি করতে এসেছো? এদিকে তো সহজে কেউ আসে না।
ডোরোথি তখন টিনম্যানকে তাদের অভিযানের আদ্যোপান্ত বিবরণ দিয়ে বলল,
আমি মহান অজের কাছে বাড়ি ফেরার আর্জি জানাতে যাচ্ছি, আর স্কেয়ারক্রো যাচ্ছে মগজ চাইতে।
তাই নাকি? আচ্ছা না, মানে বুঝে আমার তো মগজের দরকার নেই, কিন্তু মহান অজ যদি মগজ দিতে পারেন তাহলে কি হৃৎপিণ্ডও দিতে পারবেন? কি মনে হয়? হ্যাঁ,
না দিতে পারার তো কোনো কারণ নেই। কেন, তোমার কি হৃৎপিণ্ড দরকার?
হ্যাঁ, আমি তো চিরকাল টিনের মানুষ ছিলাম না।
ও, তাই নাকি?
এককালে আমার মগজ হৃৎপিণ্ড দুটোই ছিল, কিন্তু ভাগ্যের ফেরে আজ আমি হৃদয়হীন।
আশ্চর্য, তুমি রক্ত মাংসের মানুষ থেকে টিনের হলে কি করে?
টিনম্যান তখন তার জীবনের করুণ কাহিনী শোনাল।
সে অনেক কাল আগের কথা, তখন আমি সদ্য যুবক। আমার বাবার থেকে কাঠ কাটার কাজ শিখে নিজেও কাঠুরে হয়েছি। পাশের গ্রামের এক বাপ মা হারা মেয়েকে আমি ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসত, কিন্তু সে থাকতো একটা নিষ্ঠুর মনের বুড়ির বাড়িতে। সেই বুড়ি ছিল মহা অলস, নিজের হাতে কুটোটিও নাড়ত না, আমার প্রেমিকাকে দিয়ে সব কাজ করাতো।
কি বজ্জা!
সে যেই জানতে পারলো যে ওই মেয়েটিকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি, তার ভয় হলো এবারে তো তাকে দিয়ে আর কাজ করাতে পারবে না। বুঝেছো? বুঝলে তো? এই রাজ্য যে উইকেট উইচ অফ দ্য ইস্টের দখলে ছিল তা তো তোমরা জানো, কি জানো না?
না, মানে
আমি জানি।
হ্যাঁ, ওই বুড়ি সোজা সেই ডাইনির কাছে গিয়ে বলল,
ও গ্রেট উইচ, ওই শয়তান কাঠুরের ছেলেটাকে দয়া করে নরকে পাঠানোর ব্যবস্থা করো, না হলে আমার সুখ শান্তি সব নষ্ট হবে।
তোমার সুখ শান্তি নিয়ে আমি ভাবতে যাব কেন শুনি? ওই ছেলেটাকে মেরে আমার লাভটা কোথায়?
আমি আমার গোয়ালের সবচেয়ে বড় দুটো ভেড়া আর একটা গরু দেব।
উইকেট উইচ অফ দ্য ইস্ট যে কিভাবে আমার কুড়ুলটাকে জাদু করেছিল কে জানে। একদিন সকালে গাছ কাটতে যেতেই কুড়ুলটা হঠাৎ জ্যান্ত হয়ে গিয়ে আমাকে আক্রমণ করল।
বাহ, এই কাজটাই ভালো।
হ্যাঁ, এটাই ঠিক আছে।
কি হচ্ছে? এই যে অসম্ভব, এই কুড়ুলটা আমার দিকে এগিয়ে আসছে। কুড়ুলটা এক কোপে আমার পাটা কেটে ফেললো। আরে, প্রথমে ভেবেছিলাম আমার কাঠুরে হওয়া এ জন্মের মতো ঘুচে গেল, কিন্তু গ্রামের একজন কামার আমাকে টিন দিয়ে একটা পা তৈরি করে দিল। ডাইনির জাদু অবশ্য আমার পিছু ছাড়লো না। এরপর থেকে মাঝে মাঝেই আমার কুড়ুলের উপর যেন পিশাচ ভর করত, আর হয় আমার পা না হয় আমার হাত কাটা পড়ত। অবশ্য প্রতিবারই সেই কামার আমাকে উদ্ধার করত। একবার তো আমার মাথাটাও এই কুড়ুলের ঘায়ে কাটা পড়ল। তখন কি ভেবেছিলাম জানো, সব শেষ। কিন্তু আশ্চর্য, কামার একটা টিনের মাথা তৈরি করে আমার ধরে জুড়ে দিতেই আমি বেঁচে উঠলাম। ব্যাপার দেখে ভীষণ চটে গিয়ে উইকেট উইচ অফ দ্য ইস্ট মন্ত্র বলে কুড়ুল দিয়ে আমার ধরটাকে দুটুকরো করে দিল।
ইস, আরে,
এবারেও আমাকে সেই কামার বাঁচালো বটে, কিন্তু আমার টুকরো হয়ে যাওয়া হৃৎপিণ্ডটাকে বাঁচাতে পারলো না, ফলে আমিও হৃদয়হীন হয়ে গেলাম। আর আমার প্রেমিকার প্রতি আমার ভালোবাসাও হারিয়ে গেল।
গল্প শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলে টিনম্যান বলল,
সেই নিষ্ঠুর বুড়ি অবশ্য মারা গেছে, আর সেই মেয়েটি অন্য একজনকে বিয়ে করেছে, কিন্তু আমার আর সংসার করা হলো না।
কেন হলো না?
কি করে হবে, আমার ভালোবাসার যন্ত্রটাই তো হারিয়ে গেছে।
সত্যি তো,
আর হৃদয় যদি না থাকে তাহলে বেঁচে থাকার কি মানে বলতে পারো? কিন্তু তোমাদের কথা শুনে আমার আশা হচ্ছে, হয়তো অবশেষে আমিও আর পাঁচটা লোকের মতোই বাঁচতে পারব। হয়তো আমার হারানো হৃদয় আমি ফিরে পাব।
হয়তো কেন, নিশ্চয়ই পাবে। ওস যদি সত্যি একজন মহাশক্তিশালী হন, তাহলে তিনি আমাদের সবার ইচ্ছে পূরণ করতে পারবেন।
তাহলে আর দেরি কিসের, চলো এমেরাল্ড সিটির পথে আমরা বেরিয়ে পড়ি।
চলো চলো, আমিও যাই।
টিনম্যান মহানন্দে কুড়ুল ঘাড়ে নিয়ে তার নতুন বন্ধুদের সঙ্গে অভিযানে বেরিয়ে পড়ল। দ্য গ্রেট অজের ক্ষমতার কথা সে আগে শুনেছিল, তাই ডোরথিদের আশ্বাসবাণী শুনে অনেকদিন পর তার শূন্য বুকে আশার আলো জ্বলে উঠল। মনে হল এই অভিযান কিছুতেই বিফলে যাবে না।
যিনি দীঘার আদেরে নতুন দিশা দেখান পলকে,
আর অজ্ঞতার আধার ঘোচান জ্ঞানের আলোকে,
যা রবি রাম করুণা ধারায় হৃদয় হয় সরস,
তিনি সবার বন্ধু সবার ত্রাতা পরাক্রমী অজ, সেই মায়াবুরি দেখো ছত্র মহান রাজা অজ, তিনি সবার বন্ধু সবার ত্রাতা পরাক্রমী অজ, সেই মায়াবুরি দেখো ছত্র মহান রাজা অজ।
তাদের পথ ক্রমশই আরো দুর্গম হয়ে উঠল। জঙ্গল যত ঘন হচ্ছিল, ইয়েলো ব্রিক রোডের অবস্থাও ততই শোচনীয় হয়ে উঠছিল। ঝরা পাতা আর মরা ডালের তলায় হলুদ ইঁটগুলো প্রায় ঢাকাই পড়ে গিয়েছিল। টিনম্যান অবশ্য তার কুড়ুল দিয়ে ডালপালা আর ঝোপঝাড় কেটে পথ অনেকটাই পরিষ্কার করে দিচ্ছিল। তবুও ডোরথির রীতিমতো গা ছমছম করতে লাগলো। বেচারা টোটো তো তাদের গোড়ালির সঙ্গে একেবারে সেঁটেছিল। খানিকক্ষণ পরে আর না পেরে ডোরোথি জিজ্ঞেস করল,
আচ্ছা টিনম্যান, এই জঙ্গলটার কি কোনো শেষ নেই? এই যে দেখছি ক্রমশই ঘন হচ্ছে।
কি জানি, আমি তো কোনোদিন এমারেল্ড সিটি যাইনি, তবে আমার বাবা একবার গিয়েছিলেন। তার মুখে শুনেছি পথটা অনেক লম্বা, আর কিছু কিছু জায়গায় বিপদের ভয়ও আছে। তবে হ্যাঁ, একবার এমারেল্ড সিটি পৌঁছে গেলে ব্যাস, আর কোনো চিন্তা নেই। এই 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 মাথা নিচু করে এসো, মাথা নিচু করে।
পথে পথে বিপদের ভয় আছে? কি ধরনের বিপদ?
আরে এত ভয় পাচ্ছ কেন? তিন ম্যানের হাতে কুরুল আছে, আমি খড়ের তৈরি, তাই আমার কিচ্ছুতেই কিছু হবে না। আর তোমার কপালে তো উইচ অফ দ্য নর্থ এর দেওয়া চিহ্ন আছে, ওটা দেখলে তোমাকেও কেউ কিচ্ছু বলবে না। আর টোটোকে দেখার জন্য তো আমরা তিনজনই আছি, কি?
স্কেয়ারক্রো এর কথা শেষ হওয়ার আগেই একটা ভয়াবহ গর্জনে জঙ্গল কেঁপে উঠল। তিনজনেই আঁতকে উঠে তিন পা পিছিয়ে গেল, আর পরক্ষণেই এক বিশাল চেহারার সিংহ এক লাফে রাস্তার উপর এসে পড়ল। আরো একটা গর্জন করে সিংহটা এক থাবা মেরে তিন ম্যান আর স্কেয়ারক্রোকে ধরাশায়ী করে দিল। স্কেয়ারক্রো প্রায় উড়তে উড়তে তিন হাত দূরে গিয়ে পড়ল। থাবার চাপড়ের চোটে বেচারা তিন ম্যানের ধরটা টোল খেয়ে গেল। অবশ্য তাকে মারতে গিয়ে সিংহের মুখে একটু ব্যথাই। এরকম অদ্ভুত শিকার দেখে সে বোধহয় একটু হকচকিয়ে গিয়েছিল। এর মধ্যে দুটো বীর বিক্রমে সিংহের দিকে ঘেউ ঘেউ করতে করতে ছুটে গেল।
খবরদার, টোটোর গায়ে একটা আঁচড় কাটলে আমি মজা দেখিয়ে দেব।
টোটোকে দেখে বিশাল হাঁ করে এগিয়ে এসেছিল সিংহটা। মরিয়া হয়ে ডোরোথি ছুটে গিয়ে তার সর্বশক্তি দিয়ে সিংহের নাকে এক চড় বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে এক অত্যাশ্চর্য ব্যাপার ঘটল। চড় খেয়ে ভ্যাবাচ্যাকা হয়ে সিংহটা থাবা দিয়ে তার নাকটা ঘষল কিছুক্ষণ, তারপর হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠে বলল,
খামখা আমাকে মারতে গেলে কেন? আমার লাগে না বুঝে।
বারে তুমি যে অহেতুক একটা প্রাণীকে মারতে যাচ্ছিলে তার বেলা, এখন নিজে মার খেয়ে কাঁদতে লজ্জা করছে না? ভিতুর ডিম কোথা কাট।
জানি জানি আমার কাওয়ার্ডলি লায়ন, জগতে আমার থেকে ভীতু সিংহ আর একটাও আছে কিনা সন্দেহ। এই বনের রাজা হওয়া সত্ত্বেও আমি ভয়ে ভয়ে থাকি, পাছে কেউ জেনে ফেলে যে আমি মহা ভীতু। নেহাত নেহাত কিনা আমি খুব জোরে গর্জন করতে পারি, তাই অন্যান্য প্রাণীরা আমার ধারে কাছে গেছে না। যদি ঘেষত তাহলে সঙ্গে সঙ্গে টের পেয়ে যেত, ছটাক সাহসও নেই।
ডোরোথি স্কেয়ারক্রোকে তুলে আবড়ে কুবড়ে তার খড়ের দেহটা আবার ঠিকঠাক করে দিল। ধাতস্থ হয়ে স্কেয়ারক্রো এবার লায়নের কাছে গিয়ে বিজ্ঞের মতো বলল,
এ বাবা, বনের রাজার পক্ষে ভীতু হওয়া তো মোটেই ভালো কথা নয়। সেম 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 সেম,
সে আর জানি না ভেবেছ? কিন্তু আমি বা কি করব, জন্ম থেকেই আমার মনে সাহসের বড় অভাব, বিপদ দেখলেই ভয়ে আমার বুকটা ধরফর ধরফর করে।
আরে আমারও যদি ধরফর করবার মতো একটা কলজে থাকত না।
মানে তোমার কলজে নেই?
আরে নেই তো, আমার তো কলজে নেই।
হোয়াট?
এই যে স্কেয়ারক্রো, ওর মগজ নেই।
সে কি?
আর এই যে ডোরোথি, ওর বাড়ি ফিরে যাওয়ার পথ নেই, বুঝেছ? ওই জন্যই তো আমরা এমারেল্ড সিটিতে যাচ্ছি মহান জাদুকর অজের সঙ্গে দেখা করতে।
কেন? অজ কি তোমাদের কলজে আর মগজ দেবেন, বাড়ি ফেরার পথ বাতলে দেবেন?
অবশ্যই দেবেন, তিনি যে মহাশক্তিধর তার অসাধ্য কিছুই নেই।
তাই? আচ্ছা, অজ কি আমাকে সাহস দিতে পারবেন?
কেন পারবেন না, তুমিও চলো আমাদের সঙ্গে, অজ নিশ্চয়ই আমাদের সবাইকে সাহায্য করবেন।
এ তো দারুণ ব্যাপার, ভাগ্যিস তোমাদের সঙ্গে দেখা হলো, এতদিনে সাহস জোগাড় করবার একটা রাস্তা পাওয়া গেছে। যদি পাই তাহলে ফিরে এসে নিশ্চিন্তে রাজত্ব করতে পারবো।
বলাই বাহুল্য, কাওয়ার্ডলি লায়নও তাদের দলে ভিড়ে গেল।
এই হলুদ পাথরের শেষে আছে পান্নার এক শহর, শ্রী মায়াপুরী করেছেন এক মহান জাদুকর,
যিনি দীঘারাদের নতুন দিশা দেখান পলকে,
আর অজ্ঞতার আধার ঘোচান জ্ঞানের আলোকে,
যা রবি রাম করুণা ধারায় হৃদয় হয় সরস,
যিনি দুর্বলকে সবল করেন দিয়ে দুঃসাহস।
পথে অবশ্য নানা রকম ঘটনা ঘটতেই লাগল। চলতে চলতে অসাবধানে একটা গুবড়ে পোকাকে মাড়িয়ে দিয়ে টিন ম্যান অনুশোচনায় তার চোখের জল জাল বেয়ে তার চোয়ালের কবজায় জং ধরিয়ে দিল।
এই যা, জং ধরে গেল তো।
আবার তেল দিয়ে সেই জং তুলে তার মুখ খোলানো গেল। একটু পর তারা একটা গভীর খাদের সামনে পড়ল। কিভাবে সেটা পেরোনো যাবে তা নিয়ে অনেকক্ষণ ভেবেও কেউ কিছু উপায় বের করতে পারছিল না। হঠাৎ স্কেয়ারক্রো বলল,
দেখো এই পারে একটা লম্বা গাছ আছে, টিন ম্যান যদি কুড়ুল দিয়ে গাছটাকে কেটে খাদের দিকে ফেলে দেয় তাহলে ওর মাথাটা খাদের অন্য পারে গিয়ে পড়ে একটা সাঁকো তৈরি হয়ে যাবে।
ঠিক বলেছো স্কেয়ারক্রো।
হ্যাঁ, তখন গুড়ির উপর দিয়ে হেঁটে আমরা সহজেই ওপারে পৌঁছে যাব।
দারুণ ফন্দি বার করেছো তো, কে বলবে তোমার মাথায় খড় ভর্তি।
টিন ম্যান কিছুক্ষণের মধ্যেই গাছটা কেটে সেটাকে খাদের উপর ফেলে সাঁকো তৈরি করে ফেলল। কিন্তু যেই না সেটার উপর পা রাখতে যাবে তখনই দূর থেকে একটা হাড় হিম করা গর্জন শোনা গেল। আঁতকে উঠে বলল,
এখানে কি আরো সিংহ আছে?
তার থেকেও ভয়ঙ্কর, ওরা হলো কলিডা। ওদের ভাল্লুকের মতো শরীর আর বাঘের মতো মাথা, একবার ধরতে পারলে আর রক্ষে নেই।
তাহলে কি হবে?
তোমরা সবাই সাঁকোয়ে উঠে ওপারে চলে যাও, আমি ওদেরকে ঠেকাচ্ছি।
বেশ বেশ, চলো 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 চলো, আর দেরি না।
সাবধানে, চলো
সাবধানে। লায়ন, লায়ন তুমি সাবধানে থেকো।
এই বলে ভীতু লায়ন বনের দিকে মুখ করে দাঁড়াল। বাকি তিনজন আর টোটো এক দৌড়ে সাঁকো পার হয়ে ওপারে গিয়ে পড়ল। ঠিক তখনই বন থেকে বেরিয়ে এলো দুটো ভয়ঙ্কর দেখতে জন্তু। তাদের ভাল্লুকের মতো শরীর আর বাঘের মতো মাথা। বিকট গর্জন করে সেই দুটো জলজ্যান্ত বিভীষিকা ছুটে এলো তাদের দিকে। লায়ন তার সর্বশক্তি দিয়ে এমন একটা পাল্টা গর্জন করল যে কলিডা দুটো হকচকিয়ে গিয়ে কয়েক পা পিছিয়ে গেল। এই সুযোগে লায়ন দৌড়ে সাঁকো পেরিয়ে ওপারে পৌঁছে গেল। তাই দেখে কলিডাগুলো হিংস্র চিৎকার করে সাঁকোর উপর উঠে পড়ল। এবার স্কেয়ারক্রো চিৎকার করে বলল,
টিন ম্যান, শিগগিরই গাছের এই প্রান্তটা কেটে ফেলো।
ঠিক বলেছ।
টিন ম্যানের কুড়ুলের আঘাতে কিছুক্ষণের মধ্যেই গাছের আগাটা তার কাণ্ডের থেকে আলাদা হয়ে গেল। সঙ্গে সঙ্গে গাছের গুঁড়িশুদ্ধ কলিডাগুলো গভীর খাদে তুলিয়ে গেল। জন্তুদের চিৎকার খাদের তলা থেকে প্রতিধ্বনিত হয়ে চিরতরে মিলিয়ে গেল। কয়েক মুহূর্ত কারুর মুখেই কোনো কথা জোগাল না। অবশেষে নিঃশ্বাস ফেলে লায়ন বলল,
এখনো আমার বুকটা ধড়ফড় বন্ধ হলো না। আশা করছি অজ সাহস দেওয়ার পরে আমার এই বিচ্ছিরি ব্যারামটা আর থাকবে না।
থাকবে না, থাকবে না।
আরো দুদিন ধরে বনের মধ্যে দিয়ে হাঁটল ডরথি আর তার সঙ্গীরা। জঙ্গল থেকে বেরোবার জন্য সকলেই উতলা হয়ে উঠছিল, তাই যথাসম্ভব পা চালিয়ে চলতে লাগলো তারা। ক্রমে বন পাতলা হয়ে আসছিল। তিন দিনের দিন সকালবেলায় বনের কিনারায় এসে দাঁড়ালো সবাই। তাদের সামনে দৃশ্যটা দেখে বিস্ময় আর আনন্দে চক্ষু চড়কগাছ হয়ে গেল ডরথির।
আরে ওই তো দিগন্তে কতগুলো সবুজ মিনারের চূড়ো দেখা যাচ্ছে, ওইটাই নিশ্চয়ই এমেরাল্ড সিটি, জানো তো? শুধু এই বিশাল মাঠটা পেরোতে হবে। ইস, মাঠে কি সুন্দর লাল লাল ফুল ফুটে আছে।
বলছি দেরি করে কি লাভ? হ্যাঁ, যত তাড়াতাড়ি মাঠ পার হব তত তাড়াতাড়ি এমেরাল্ড সিটিতে পৌঁছে ওদের সঙ্গে দেখা করতে পারবো। আমার আজি শুনে তিনি নিশ্চয়ই আমায় একটা কলেজে দেবেন।
আমাকে নিশ্চয়ই একটা খাসা মগজ দেবেন।
আমাকে দেবেন কারি কারি সাহস,
আর আমায় বাড়ি যাওয়ার পথ বাতলে দেবেন। ক্যানভাসে ফিরে যেতে আর দেরি নেই রে টোটো, চলো চলো সবাই,
চলো 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 চলো।
এই হলুদ পথে শেষে আছে পান্নার এক শহর, সেই মায়াপুরী করেছেন এক মহান জাদুকর।
এই হলুদ পথে শেষে আছে পান্নার এক শহর, সেই মায়াপুরী করেছেন এক মহান জাদুকর।
নতুন দিশা দেখান পলকে,
আর অজ্ঞতার আধার ঘোচান জ্ঞানের আলোকে,
যা রবি রাম করুণা ধারায় হৃদয় হয় সরস,
যিনি দুর্বলকে সবল করেন দিয়ে দুঃসাহস।
তিনি সবার বন্ধু, সবার ভ্রাতা, পরাক্রমী অজ, সেই মায়াপুরীর একল ছত্র মহান রাজা অজ। তিনি সবার বন্ধু, সবার ভ্রাতা, পরাক্রমী অজ, সেই মায়াপুরীর একল ছত্র মহান রাজা অজ।
সবাই তাড়াতাড়ি মাঠে নেমে পড়ল। সত্যি মাঠ জুড়ে গুচ্ছগুচ্ছ লাল ফুল ফুটে আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ডরথি আর তার সঙ্গীদের মধ্যে কেউই ফুলের জাতটা চিনতে পারেনি। পপি ফুলের গন্ধে মাদক আছে, বেশিক্ষণ সেই গন্ধ শুঁকলে মানুষ ঘুমে ঢলে পড়ে, আর যদি সেই ঘুমন্ত ব্যক্তিকে ফুলের গন্ধ থেকে দূরে সরিয়ে না নেওয়া হয় তাহলে সে চিরকালের জন্য ঘুমিয়েই থাকে। স্কেয়ারক্রো আর টিনম্যান অবশ্য রক্ত মাংসের মানুষ নয়, তাই তাদের উপর পপির গন্ধের কোনো প্রভাব পড়ল না। কিন্তু যতই পপি বনের ভিতরে ঢুকতে লাগলো তারা, ততই ঝিমিয়ে পড়তে লাগলো ডরথি আর টোটো। একসময় ডরথির পা অবশ হয়ে এল, সে ধপ করে মাটিতে বসে পড়ে বলল,
আমার আমার খুব ঘুম পাচ্ছে।
এই না না, ঘুমো না,
এখন কিন্তু ঘুমের সময় না, এখন কি ঘুমের সময় নাকি? ওই দেখো, ওই দেখো, এমেরাল্ড সিটি দেখা যাচ্ছে, এমেরাল্ড সিটি আর বেশি দূরে নয়।
কিন্তু ডরথি আর জাগল না, বিষাক্ত পপি ফুলের বনের মধ্যে ঘুমে ঢলে পড়ল। স্কেয়ারক্রো অসহায় ভাবে লায়নের দিকে তাকাতেই সে একটা মস্ত হাই তুলে বলল,
এ তো মহাবিপদ হলো দেখছি, আমি তো চোখ খুলে রাখতে পারছি না,
কিন্তু এই ফুলের বনে আর বেশিক্ষণ থাকলে তো মারা পড়ব।
না 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 না, তোমার এখন ঘুমোলে চলবে না। শোনো, যত জোরে পারো দৌড়ে এই প্রাণঘাতী বন থেকে বেরিয়ে যাও। ডরোথিকে আমি আর টিনম্যান দুজনে বই নিয়ে যেতে পারবো, কিন্তু তুমি যদি ঘুমিয়ে পড়ো তাহলে তোমাকে বই নিয়ে যাওয়ার মতো সাধ্য আমাদের কারোর নেই।
ঠিক বলেছ, বেশ আমি তাহলে পালাই।
হ্যাঁ পালো পালো,
ডরোথিকে সাবধানে নিয়ে এসো, ভাগ্যে থাকলে বনের ওপারে দেখা হবে।
আরো জোরে ছোট, আরো জোরে ছোট।
গুড বাই,
গুড বাই, গুড বাই।
লায়ন গা ঝাড়া দিয়ে উঠে ঝড়ের বেগে ছুটতে ছুটতে দৃষ্টির বাইরে বেরিয়ে গেল। এবারে টিনম্যান ডরোথিকে আর স্কেয়ারক্রো টোটোকে কোলে নিয়ে চলতে লাগলো, কিন্তু ফুলের বন যেন আর শেষই হয় না। অনেকক্ষণ হাঁটার পর অবশেষে যখন মাঠের সীমানার কাছাকাছি চলে এসেছে, তখন স্কেয়ারক্রো আর টিনম্যান স্তম্ভিত হয়ে দেখল, ফুলের বনে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আছে লায়ন। পপি ফুলের ক্ষেত যেখানে শেষ হয়েছে তার খুব কাছাকাছি এসে পড়ে গিয়েছিল, বেচারা ওপারে আর পৌঁছতে পারেনি। তাকে দেখে টিনম্যান কোনো মতে চোখের জল চেপে বলল,
লায়নকে তুলে নিয়ে যাওয়ার সাধ্য আমাদের নেই, ওকে এখানে চিরনিদ্রায় শুয়ে থাকতে দিতে হবে। কে জানে, হয়তো সে স্বপ্নে অবশেষে সাহসী হয়ে উঠবে। বিদায় বন্ধু।
সাবধান টিনম্যান, সাবধান, তুমি আর কান্নাকাটি শুরু করো না।
কেন,
এখন তোমার গায়ে জং ধরে গেলে মহা বিপদে পড়বো আমরা। তুমি 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 ঠিকই বলেছ, লায়নের এই পরিণতি বড়ই দুঃখজনক, কিন্তু কিন্তু এসব ভাবার সময় এখন নয়। আগে ডরোথিকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া দরকার।
ঠিক বলেছ, ঠিক।
ঘুমে অচেতন ডরোথিকে ফুলের বন থেকে অনেকটা দূরে খোলা মাঠে নিয়ে গেল দুজনে। এখানে আর বিষাক্ত ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে না, সেখানে নরম ঘাসের ওপর তাকে আলতো করে শুইয়ে দিয়ে টিনম্যান আর স্কেয়ারক্রো অপেক্ষা করতে লাগল কখন তার ঘুম ভাঙবে। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর একটা কর্কশ আওয়াজ শুনে চমকে উঠে তারা দেখল, ঘাসের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে এক অদ্ভুত প্রাণী তাদের দিকে ছুটে আসছে। আর একটু কাছে আসতেই দেখা গেল জন্তুটা হলুদ রঙের বিশাল এক বনবিড়াল, একটা মুঠো ইঁদুরকে ধাওয়া করে দৌড়চ্ছে। টিনম্যান তার কুড়ুলটা তুলে বনবিড়ালটাকে এমন ভাবে তাড়া করল, যে সেটা মুখের শিকার ফেলে দিয়ে ঊর্ধ্বশ্বাসে পালাল। মিঠু ইঁদুরটা নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিল না, খানিকক্ষণ হাঁপিয়ে দম নিয়ে সে বলল,
মিঠু ইঁদুরদের জানিকে বাঁচিয়ে
ইঁদুর রানি
মহৎ আর সাহসী কাজ করেছেন।
ও, আপনি বুঝি রানি? আপনার সঙ্গে দেখা হওয়া তো আমাদের পরম সৌভাগ্য।
তা ঠিক, এবার বলুন দেখি, আমার প্রাণ বাঁচানোর প্রতিদান হিসেবে আমি আমার প্রজারা আপনাদের কিভাবে সাহায্য করতে পারি?
টিনম্যান কিছু বলার আগেই স্কেয়ারক্রো তাড়াতাড়ি এগিয়ে এসে বলল,
আপনার কতজন প্রজা আছে ইওর ম্যাজেস্টি?
একটা নাকি? সারা মাঠ জুড়ে হাজার হাজার ইঁদুর আছে, আমি তাদের সবাই জানি।
ও বাবা, দয়া করে তাদের সবাইকে একটু ডেকে পাঠাবেন।
আচ্ছা।
আর বলবেন তারা যেন সঙ্গে এক টুকরো লম্বা দড়ি নিয়ে আসে।
নিশ্চয়ই।
ইঁদুরের রানী মাটিতে মুখ ঠেকিয়ে কি এক অদ্ভুত ভাষায় কিচমিচ করে উঠলেন। অমনি মাঠের চারদিক থেকে কাতারে কাতারে ইঁদুর দড়ি মুখে করে এসে জড়ো হল। রানী তাদের সবাইকে বললেন,
এই দিনের মানুষ আর ওই ঘরের মানুষ
এমেরালের হাত থেকে আমায় রক্ষা করেছেন। তোমরা আজ থেকে এদের কথা সব শুনে চলবে।
আমাদের বন্ধু লায়ন ওই পপি ফুলের বনে পড়ে আছে, ওকে উদ্ধার করতে আপনাদের সাহায্য দরকার।
লায়ন বলেন কি, সে তো আমাদের দেখলেই খেয়ে ফেলবে।
আরে না 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 না, লায়ন মহাভীতু, ও কাউকে কিচ্ছু বলবে না। তাছাড়া আপনারা তোর প্রাণ বাঁচাচ্ছেন, ও আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ থাকবে।
বেশ, আপনি যখন বলছেন তখন আমি বিশ্বাস করছি। আমার প্রজাদের বলে দিন কি করতে হবে ওদের।
বেশ বেশ বেশ।
স্কেয়ারক্রো নির্দেশে টিন ম্যান মাঠের ধারের একটা গাছ কেটে একটা চাকাওয়ালা গাড়ি
ওদিকে দাঁড়াও, তুমি ওদিকটা যাও।
গাড়িটা লায়নকে বই নিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট বড় আর মজবুত। এবারে স্কেয়ারক্রো ইঁদুরদের গাড়িটার কাছে গিয়ে দাঁড়াতে বলল। সব ইঁদুরেরা পৌঁছানোর পর স্কেয়ারক্রো আর টিন ম্যান প্রতিটা ইঁদুরের কোমরের সঙ্গে গাড়ির হাতলটা দড়ি দিয়ে বেঁধে দিল। গাড়িটা অবশ্য ইঁদুরদের চেয়ে আকারে হাজার গুণ বড় ছিল, কিন্তু সব ইঁদুরকে যখন গাড়ির সঙ্গে জুড়ে দেওয়া হল তখন দেখা গেল তারা বেশ সহজেই সেটা টেনে নিয়ে যেতে পারছে। খুশি হয়ে স্কেয়ারক্রো টিন ম্যান আর ডরোথিকে নিয়ে গাড়িতে উঠে বলল,
এবার সকলে ফুলের বনের লাইনের কাছে চলো।
দেখতে দেখতে গাড়িটা গন্তব্যস্থলে পৌঁছে গেল। বলাই বাহুল্য, লায়নের জগদ্দল দেহটাকে মাটি থেকে তুলে গাড়িতে ওঠানো নেহাত সহজ কাজ ছিল না। অনেক ধস্তাধস্তির পর অবশেষে তাকে গাড়িতে তোলা গেল। প্রথমে ইঁদুরেরা গাড়িটাকে প্রাণপণ টেনেও এক চুল নড়াতে পারছিল না। শেষ পর্যন্ত স্কেয়ারক্রো আর টিন ম্যান গাড়ি থেকে নেমে পিছনে ধাক্কা দিতে সেটা গড়াতে শুরু করল। সিংহকে ফুলের গন্ধের আওতার বাইরে নামিয়ে রেখে ইঁদুরেরা দাঁত দিয়ে তাদের দড়িগুলো কেটে ফেলল। ইঁদুরদের রানী বললেন,
যদি কখনো আবার প্রয়োজন হয় তাহলে যে কোনো মাঠে এসে আমায় ডাক দেবেন, আমরা সঙ্গে সঙ্গে চলে আসব। এখন
এই বলে এক দৌড়ে মাঠের গর্তে ঢুকে পড়ল হাজার হাজার ইঁদুর। আরো বেশ কিছুক্ষণ পর রথি, টোটো আর লায়নের জ্ঞান ফিরে এল। স্কেয়ারক্রোর মুখে পুরো বৃত্তান্তটা শুনে লায়ন বলল,
আমি তো সাধ্য মতন দৌড়েছিলাম, কিন্তু একেবারে তীরে এসে তরি ডুবে গেল। তবে ওইটুকু ইঁদুরের দল যে আমাদের প্রাণ বাঁচাতে পারবে তা কে ভেবেছিল।
সত্যি ইঁদুরের রানী না থাকলে আজ আমাদের কি হতো কে জানে। যাই হোক, চলো আমরা আবার হাঁটতে আরম্ভ করি, এমনিও অনেকটা দেরি হয়ে গেছে।
আমি এখন একদম চাঙ্গা, চলো।
খানিক দূর যেতেই আবার তারা ইয়েলো ব্রিক রোডে উঠে এল।
এই হলুদ পথে শেষে আছে পান্নার এক শহর, শ্রী মায়াপুরী করেছেন এক মহান জাদুকর।
রাস্তার দুই ধারে আবারও বেড়া দেখা গেল, তবে সেগুলো সবুজ রঙের। এখানকার গাছপালাগুলো যেন অন্যান্য জায়গার তুলনায় আরো বেশি ঝকঝকে সবুজ। যতই তারা সামনে এগোতে লাগলো ততই স্পষ্টভাবে আকাশেও একটা সবুজ আভা ফুটে উঠতে লাগলো।
তিনি সবার বন্ধু, সবার প্রাতা পরাক্রমী, সেই মায়াপুরীর একচ্ছত্র মহান রাজা।
এক সময় টিন ম্যান চেঁচিয়ে উঠল,
ওই তো, ওই তো এমারাল সিটি।
কোথায় কোথায়, আমাকে দেখাও।
এই তুমি আমার কাঁধে উঠবে?
না 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 না, আমি ঠিক আছি।
আচ্ছা আচ্ছা,
এমারাল্ড সিটি, এবার সাহস পাবো।
একটা মস্ত শহরের বিশাল প্রাচীরের কাছে এসে পৌঁছেছে তারা। প্রাচীরটা একটা চকচকে সবুজ পাথর দিয়ে তৈরি, তারই সবুজ আভা আকাশ অব্দি বিচ্ছুরিত হচ্ছে। ইয়েলো ব্রিক রোডটা এই প্রাচীরের বিশাল ফটকের কাছে এসে শেষ হয়ে গেছে। প্রাচীরের মতো ফটকটাও উজ্জ্বল সবুজ, আর তাতে শয়ে শয়ে পান্না বসানো আছে। ফটকের কাছে গিয়ে পাশের একটা দড়িতে টান দিল ডরোথি। সঙ্গে সঙ্গে গম গম করে ঘন্টা বেজে ফটক খুলে গেল। এমেরাল্ড সিটির মায়াপুরী সাদর অভ্যর্থনা জানালো তাদের।
ওয়েলকাম টু এমেরাল্ড সিটি, এখানে কি কাজে এসেছো তোমরা?
শহরের গেটের পাশেই একজন দ্বাররক্ষী বসেছিল। তার আকার আয়তন অনেকটা মানচকিনদের মতোই, পরনে আপাদ মস্তক সবুজ রঙের পোশাক, আর সামনের টেবিলে রাখা আছে একটা সবুজ রঙের বাক্স। ডরোথি বলল,
আমরা মহান জাদুকর অজের সঙ্গে দেখা করতে এসেছি।
হ্যাঁ, অজের সঙ্গে? বলো কি।
ঠিকই বলেছ, এতে এত অবাক হওয়ার কি আছে?
নেই আবার, কত বছর হয়ে গেল কেউ অজের সঙ্গে দেখা করতে আসেনি। আসবেই বা কেন, আমাদের মহান জাদুকর তো সহজে কারোর সঙ্গে দেখা করেন না।
ও,
আর যাকে দেখা দেন তাকেও নিজের আসল রূপ দেখান না।
তাই নাকি?
কখনো বাঘ, কখনো পাখি, কখনো অন্য কোনো রূপ ধরে আসেন। এমনকি রাজপ্রাসাদের লোকেরাও কখনো তার আসল চেহারাটা দেখেনি।
তাই
অজ দ্য গ্রেট অ্যান্ড টেরেবল, খুবই শক্তিশালী জাদুকর আর ন্যায়পরায়ণ শাসক, কিন্তু তিনি খুব অল্পেতেই ছুটে যান।
কেলেঙ্কারি!
তোমরা যদি কোনো অবান্তর কারণে তার সঙ্গে দেখা করতে চাও, তাহলে কিন্তু তিনি তোমাদের ভস্ম করে দেবেন।
এই বলছি, দিনে আগুন লাগায়?
অবান্তর কারণে দেখা করতে যাব কেন? আমাদের সবারই তার সঙ্গে অত্যন্ত জরুরি দরকার আছে, তিনি ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারবেন না।
বেশ, ওদের সঙ্গে দেখা করতে এসেছো যখন, তখন দ্বাররক্ষী হিসেবে তোমাদের রাজপ্রাসাদে নিয়ে তো যেতেই হবে আমায়। তবে তার আগে এই চশমাগুলো পরে নাও দেখি।
চশমা?
শহরের ভিতরটা এত উজ্জ্বল, চশমা না পরলে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে। যতক্ষণ এমেরাল্ড সিটির ভেতর আছো ততক্ষণ কিন্তু চশমা খোলার নিয়ম নেই।
এই বলে লোকটা টেবিলে রাখা সবুজ বাক্সটা থেকে প্রত্যেকের জন্য একজোড়া সবুজ কাঁচের চশমা বার করল। তারপর একে একে সকলের চোখে চশমাগুলো পরিয়ে দিয়ে তার হাতলগুলো মাথার পিছন দিকে ঘুরিয়ে তালা দিয়ে দিল। চশমাগুলো খোলার আর উপায় রইল না, টোটোকে পর্যন্ত চশমা পরতে হল। স্কেয়ারক্রো অবাক হয়ে বলল,
চশমায় তালা দিতে হয় কেন?
যাতে কেউ ভুলক্রমেও চশমা খুলে না ফেলে তাই। এই শহরটা তৈরি করবার পর অজ এমনই আদেশ দিয়েছিলেন, এগুলোর তালা খোলার চাবিটা একমাত্র আমার কাছেই আছে। যাই হোক, তোমরা এসো আমার সঙ্গে।
দ্বাররক্ষীর পিছন পিছন এক বিশাল জমকালো শহরে ঢুকল ডরোথি আর তার সঙ্গীরা। চশমায় চোখ ঢাকা থাকা সত্ত্বেও এই অপূর্ব শহরের সবুজ রঙের উজ্জ্বল ছটায় সবারই চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। রাস্তার দুপাশে সুন্দর সব বাড়ি, সবই সবুজ মার্বল পাথরে তৈরি, আর দেওয়ালের গায়ে ঝকঝকে পান্না বসানো। একই রকম সবুজ মার্বল দিয়ে তৈরি ফুটপাথ, সেই পাথরেও পান্না গাঁথা আছে। বাড়ির জানলার কাঁচগুলো সবুজ রঙের, মানুষের পোশাক আশাক, গায়ের চামড়া, এমনকি আকাশের সূর্য থেকেও একটা সবুজ আভা বেরোচ্ছিল। রাস্তায় প্রচুর লোক ব্যস্তভাবে ঘোরাফেরা করছে, দোকান বাজারে বেশ ভিড়। সেখানে সবুজ পোশাক, সবুজ গয়নাগাটি, সবুজ খাবার আর সবুজ শরবত বিক্রি হচ্ছে। তারা দাম মেটাচ্ছে সবুজ রঙের পয়সা দিয়ে। সবাইকে দেখে মনে হচ্ছিল এই শহরে তারা দিব্যি সুখে শান্তিতে আছে। দ্বাররক্ষী তাদের শহরের মাঝখানে এক বিশাল প্রাসাদে নিয়ে এলো। দরজার সামনে সবুজ ইউনিফর্ম পরা সবুজ দাড়িওয়ালা এক প্রহরী দাঁড়িয়ে আছে। শহরের দ্বাররক্ষী তাকে বলল,
এরা সবাই মহান অজের সঙ্গে দেখা করতে চায়।
তাই নাকি? এ তো ভারী আশ্চর্য ব্যাপার।
হ্যাঁ, আমিও তো তাই বললাম।
ঠিক আছে, তোমরা ভেতরে এসো, আমি অজকে খবর পাঠানোর ব্যবস্থা করছি।
যাও যাও।
প্রাসাদে ঢুকে চারিদিকের জমকালো সাজসজ্জা দেখে সকলের একেবারে তাক লেগে গেল।
তোমরা বসো, এসো এখানে বসো।
মস্ত একটা হল ঘরে গদিওয়ালা চেয়ারে তাদের বসিয়ে প্রহরী চলে গেল অজকে খবর দিতে। প্রায় ঘণ্টাখানেক পর ফিরে এসে বলল,
মহান জাদুকর জানালেন তিনি তোমাদের সঙ্গে দেখা করবেন, কিন্তু এখন নয়, কাল সকালে। আজ রাতটা তোমরা প্রাসাদেই অতিথি হয়ে থাকো, কাল সকালে খাওয়া দাওয়া করে সোজা অজের দরবারে চলে যাবে।
তার এমন অনুগ্রহের জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। আচ্ছা, অজের সঙ্গে কি আপনি সামনাসামনি কথা বললেন?
না 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 না, পাগল নাকি? মহান জাদুকর প্রাসাদের সব কাজের লোকেদের সঙ্গেই পর্দার আড়াল থেকে কথা বলেন। যাই হোক, চলো তোমাদের ঘরে পৌঁছে দিয়ে আসি।
প্রহরীটি একে একে সবাইকে তাদের ঘরে পৌঁছে দিল। ডোরোথির ঘরে একজন কাজের লোক অপেক্ষা করছিল। সে ঢুকতেই তাকে সুন্দর সবুজ রঙের একটা গাউন পরতে সাহায্য করল সে। তারপর রকমারি সব খাবার এনে দিল। এতদিন ধরে শুধু শুকনো রুটি আর বনের ফল খেতে হয়েছিল। এরকম রাজকীয় খাবার খেয়ে ডোরোথির আনন্দের শেষ রইল না। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে শুয়ে ডোরোথি বলল,
বুঝলি টোটো, অজ মনে হয় সত্যিই খুব দয়ালু লোক, বলে আমাদের এমন রাজার হালে রাখেন। আমার মনে হয় কাল সকালেই ক্যান্সাস ফিরে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে।
পরদিন সকালে তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়েই ডোরোথি আর তার সঙ্গীরা অজের সঙ্গে দেখা করবার জন্য তাঁর দরবারের কাছে গিয়ে দাঁড়াল। সকলেই উত্তেজনায় ফেটে পড়ছে, আবার সেই সঙ্গে উৎকণ্ঠায় তাদের বুকও ঢিপঢিপ করছে, কেবল টিন ম্যান ছাড়া। একটু পরে আগের দিনে সেই প্রহরী এসে বলল,
তোমাদের ভাগ্য ভালো বলতে হবে, অস্ত প্রথমে তোমাদের কথা শুনে চটেই গিয়েছিলেন।
ওরে বাবা!
তারপর যখন বললাম মেয়েটির পায়ে রূপলি জুতো আছে আর কপালে জাদু চিহ্ন আছে, তখন অনেক ভেবে চিনতে দেখা করতে রাজি হলেন।
অজ কি এখনো রেগে আছেন?
তা ওর মেজাজ বোঝা ভীষণই শক্ত, কখন যে কিসে চটে যাবেন তা আমরা কেউ জানি না, কিন্তু দেখা করতে যখন রাজি হয়েছেন তখন নিশ্চয়ই ভাবনার কারণ নেই। ওই যে ঘন্টা বেজে গেছে, তোমরা ভিতরে যাও। আর শোনো, অজ কিন্তু বহুরূপী, অনেক সময়ে ভয়ঙ্কর সব রূপ ধরে লোকজনকে দেখা দেন, ভয় পেও না যেন। গুড লাক।
না না, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
প্রহরী দরবারের দরজা খুলে তাদের ঢুকিয়ে দিয়ে আবার পিছন থেকে দরজাটা বন্ধ করে দিল। ঘরটা বিশাল আর গোলাকার, খিলান দেওয়া উঁচু ছাদ, দেওয়াল, মেঝে সবকিছুতে বড় বড় পান্না কাঁথা। ঘরের ঠিক মাঝখানে ছাদ থেকে সূর্যের মতো বিশাল একটা গোল লণ্ঠন ঝুলছে। তার ঠিক নিচেই বসানো আছে সবুজ মার্বল পাথরের বিশাল একটা সিংহাসন। কিন্তু সেদিকে ভালো করে খেয়াল করতেই ভয়ে ডোরোথির রক্ত জল হয়ে গেল। লায়ন একবার দৃশ্যটা দেখেই প্রচণ্ড ভয়ে চোখ ডাকল।
ওরে বাবা!
সিংহাসনের উপর ভাসছে বিরাট এক ধরহীন মুন্ডু, মাথাটায় চুল দাড়ির চিহ্ন নেই, চোখ দুটো ভাঁটার মতো চলছে। কিছুক্ষণ তাদের উপর সেই ভয়ানক চোখগুলো স্থির হয়ে রইল, তারপর মুন্ডুটার ঠোঁট দুটো মরে উঠল। সারা ঘর ভরে গেল একটা গমগমে গলার আওয়াজে,
I am Oz, the great and terrible. তুমি ডোরোথি?
Yes, oh great Oz, আমার নাম ডোরোথি, আমি ক্যান্সাস থেকে এসেছি।
তা তোমার সঙ্গে ওই কিম্ভূত প্রাণীগুলো কারা?
আমাকে কিম্ভূত বললো?
কিংভূত বলল রে,
এরা এরা সবাই আমার বন্ধু স্যার। ইনি হলেন স্কেয়ারক্রো, উনি টিন ম্যান, আর এই এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে লায়ন। আমরা সবাই নিরুপায় হয়ে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি।
তা তোমার পায়ে ওই রূপলি জুতোগুলো কি করে এলো, আর কপালের দাগটাই বা কি করে হলো?
ডরোথি পুরো বৃত্তান্তটা অসকে খুলে বলল। সব শুনে অস খানিকক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবল, তারপর অবশেষে যেন একটু সাবধানে গলায় জিজ্ঞেস করল,
বুঝলাম, এবার বলো তোমরা আমার কাছে কি চাও?
স্যার 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 স্যার, আমি একটা সামান্য খড়ের মানুষ, জীবনে সফল হওয়ার জন্য যা বুদ্ধি লাগে তার এক ছটাকও আমার মাথায় নেই। আপনি তো সর্বশক্তিমান, অজ দ্য গ্রেট অ্যান্ড টেরিবল, দয়া করে আমাকে একটা মগজ দেন, তাহলে আমি ধন্য হব স্যার।
আচ্ছা,
মহান জাদুকর, একটা ভয়ানক দুর্ঘটনায় আমার কলজিটা হারিয়ে যাওয়ার ফলে আমি একেবারে হৃদয়হীন হয়ে পড়েছি। আপনি তো চাইলে সব পারেন, দোহাই হুজুর, আমাকে একটা কলজি দিন।
ও গ্রেট অজ, বনে রাজা হওয়া সত্ত্বেও আমি রাজত্ব করতে পারি না, কারণ আমি ভীষণ ভীতু। আপনার দয়ায় যদি একটু সাহস পেতাম, তাহলে আর নিজের রাজত্বে সারাক্ষণ ভয়ে ভয়ে কাটাতে হতো না।
গ্রেট অজ, ক্যান্সাসে আমার আঙ্কেল হেনরি আর আন্টি এম অপেক্ষা করে আছেন, কিন্তু এই দেশের চারিদিকে বিশাল মরুভূমি পেরিয়ে আমি কি করে তাদের কাছে যাব? আপনি পথ বাতলে না দিলে আমি যে আর কোনোদিন বাড়ি ফিরতে পারবো না।
সকলের বক্তব্য শেষ হতে অজের বিশাল মাথাটা তিনবার চোখের পলক ফেলল, তারপর আবার তার দৃষ্টিতে দপ করে আগুন জ্বলে উঠল। একটা বিকট মুখভঙ্গি করে সে বলল,
তোমাদের তো দেখছি আবদারের শেষ নেই, হ্যাঁ, কিন্তু আমি খামোখা তোমাদের সাহায্য করতে যাব কেন, তাতে আমার কি লাভ?
লাভ লোকসানের কথা উঠছে কেন গ্রেট অজ? মহৎ মানুষদের বৈশিষ্ট্যই তো দুর্বলদের সাহায্য করা। আপনি সর্বশক্তিমান, আপনি চাইলেই সব করতে পারেন। আমরা অসহায়, তাই আপনার মতো একজন জ্ঞানী জাদুকরই আমাদের শেষ আশ্রয়।
ওসব মিষ্টি কথায় সাধারণ মানুষ গলতে পারে, কিন্তু আমি গলব না। আমি খালি হাতে কাউকে সাহায্য করি না। আমার কাছ থেকে কিছু পেতে গেলে আমাকেও কিছু দিতে হবে।
একটু ঘর দিলে হবে।
দিতে হবে? আমাদের দেওয়ার মতো সত্যিই কিছু নেই।
আছে
আছে
আছে আছে। আমার একটা কাজ যদি তোমরা করে দিতে পারো, তাহলে আমি তোমাদের আরজি পূরণ করব।
কি কাজ?
এখান থেকে পশ্চিমে উইঙ্কিদের রাজ্য।
উইঙ্কি?
আজ বহু যুগ ধরে সেই রাজ্য দখল করে তার প্রজাদের ওপর অত্যাচার করছে দ্য উইকেড উইচ অফ দ্য ওয়েস্ট। তাকে যদি তোমরা হত্যা করতে পারো, তাহলে আমি তোমাদের সবাইকে সাহায্য করব।
কি হত্যা করব? তা কি করে সম্ভব স্যার? আমি তো একটা মাছিকেও মারতে পারি না।
আমি তো কাকও তাড়াতে পারি না।
চুপ করো তুমি।
তাই নাকি? তাহলে দ্য উইকেট উইচ অফ দ্য ইস্ট কে কি করে মারলে?
ওটাতে তো আমার কোনো হাত ছিল না। আমার বাড়িটা ওর উপরে পড়ে গেলে আমি কি করব?
ওসব আমি কিছু জানি না। আমার শর্ত যদি পালন করতে পারো তাহলে ফিরে এসো, আর না হলে এক্ষুনি বিদায় হও।
এই কথাগুলো বলার পরেই বিরাট মুন্ডুটায় হঠাৎ দপ করে আগুন ধরে গেল। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে আর কারুর দাঁড়ানো সাহস হল না। বাইরে বেরিয়ে রথি কাঁদো কাঁদো মুখে বলল,
এখন কি হবে, আমি এইটুকু একটা মেয়ে, এত শয়তান একটা ডাইনিকে কি করে মারবো?
তাই তো,
আমার আর বাড়ি ফেরা হবে না মনে হচ্ছে।
কেঁদো না ডরথি, কেঁদো না, এত দূর এসে হাল ছেড়ে দিলে কি করে চলবে বলতো? যেভাবেই হোক উইকেট উইচ অফ দ্য ওয়েস্ট কে আমাদের মারতেই হবে।
স্কেক্রো ঠিকই বলেছে, ওকে না মারলে আমার আর কোনদিন রাজত্ব করা হবে না। তিন ম্যানো হৃদয়হীন হয়ে থেকে যাবে। আমি নিজে খুবই ভীতু, কিন্তু তোমরা সঙ্গে থাকলে নিশ্চয় সবাই মিলে একটা বিহিত করতে পারবো।
ঠিক ঠিক বলেছিলেন।
বন্ধুদের কথা শুনে রথি একটু ভরসা পেল। সেদিন রাতে প্রাসাদের কাজের লোকেরা স্কেয়ারক্রোয়ের শরীরে নতুন খড় ভরে টিন ম্যানকে ভালো করে পালিশ করে আর লায়নের নখগুলো ভালো করে শান দিয়ে তাদের অভিযানের জন্য তৈরি করে দিল। রথির কাজের মেয়েটিও তাকে একটা নতুন গাউন পরিয়ে দিল। পরদিন ভোরবেলায় চারজনে টোটোকে সঙ্গে নিয়ে আবার অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এমেরাল্ড সিটির ফটকের কাছে এসে দ্বাররক্ষীকে তাদের চশমাগুলো ফেরত দেওয়ার পর ডরথি জিজ্ঞেস করল,
আচ্ছা উইঙ্কিতের রাজ্যে যাওয়ার রাস্তাটা কোন দিকে?
উইঙ্কিতের রাজ্য? ওখানে যাওয়ার তো কোনো রাস্তা নেই, ওদিকে উইকেট উইজ অব দ্য ওয়েস্টের রাজত্ব, তাই ওখানে ভয় কেউ পা মারায় না। তোমাদের ওদিকে কি কাজ?
উইকেট উইজ অব দ্য ওয়েস্টকে মারতে যেতে হবে আমাদের।
বটে, সে অবশ্য আলাদা কথা। এর আগে কেউ কোনোদিন ওই ডাইনিকে মারার কথা ভাবেনি, তবে উইঙ্কিদের রাজ্যে যাওয়া এমন কিছু কঠিন নয়। এখান থেকে সোজা পশ্চিম দিকে এগিয়ে যাও, তাহলেই একসময় ঠিক পৌঁছে যাবে। তবে খুব সাবধান, তোমরা ওকে মারতে যাচ্ছ শুনলে উইজ কিন্তু তোমাদের কৃতদাস বানিয়ে ফেলবে।
জানি, আমরা তার আগেই ওকে মেরে ফেলব। যাই হোক, আপনার সাহায্যের জন্য অনেক ধন্যবাদ।
দ্বাররক্ষীর কাছ থেকে বিদায় নিয়ে এমেরাল্ড সিটি ছেড়ে বেরিয়ে এলো তারা। আর তখনই রথির খেয়াল হল তার পরনের সবুজ রঙের গাউনটা কি করে যেন সাদা হয়ে গেছে। মনে মনে ভারী অবাক হলেও সে মুখে কিছুই বলল না। এদিকে এমেরাল্ড সিটি ছেড়ে বেরোবার কিছুক্ষণের মধ্যেই তাদের চারিপাশের দৃশ্য দ্রুত বদলে যেতে লাগল। যতই তারা পশ্চিম দিকে এগোতে লাগল, আশেপাশের জমি ততই রুক্ষ আর পাথুরে হয়ে উঠতে লাগল। এইদিকে রাস্তার দুধারে শুধু ন্যাড়া টিলা আর এবড়ো খেবড়ো শুকনো জমি, চাষবাসের কোনো চিহ্নই নেই। সূর্যের কড়া রোদে ক্লান্ত হয়ে সন্ধে নামতে না নামতেই একটা বড় পাথরের আড়ালে রথি, টোটো আর লায়ন ঘুমিয়ে পড়ল। কিন্তু তারা জানতেই পারল না অনেক দূরে পাহাড়ের চূড়ার উপর এক দুর্গের মধ্যে থেকে জাদু দূরবীন দিয়ে তাদের দেখে ফেলেছে দ্য উইকেড উইচ অফ দ্য ওয়েস্ট।
আমারই রাজ্যে ঢুকেছিস আমাকে খতম করতে, তোদের সাহস তো কম নয়, ওদেরকে উচিত শিক্ষা না দিলে চলছে না।
কিন্তু ওই মেয়েটার পায়ে রূপলি জুতো আছে, ওকেই যা ভয়। তাহলে তাহলে
আমি একা পারব না, আমার সাহায্য দরকার।
এই বলে আলমারি খুলে একটা সোনার মুকুট বের করে আনল দ্য উইকেড উইচ অফ দ্য ওয়েস্ট। এই মুকুট মাথায় পড়ে এক ভয়ঙ্কর প্রজাতির জন্তুদের ডেকে এনে যা ইচ্ছে হুকুম দেওয়া যায়। একজন অবশ্য শুধুমাত্র তিনবারই তাদের ডাকতে পারে। ডাইনি এর আগে দুবার তাদের ডেকে নিজের কাজ করিয়ে নিয়েছিল। আজ শেষবার মুকুটটা মাথায় পড়ে সে চিৎকার করে মন্ত্রটা আওড়ালো। মন্ত্র বলা শেষ হতে না হতেই আকাশ অন্ধকার করে শোঁ শোঁ শব্দ শুরু হল। তারপর শয়ে শয়ে ডানার প্রচণ্ড আওয়াজে কান ছালাফালা হওয়ার জোগাড় হল। ডাইনি পিছন ফিরতেই দেখল তার জানলা দিয়ে ঢুকে আসছে মস্ত মস্ত ডানাওয়ালা হিংস্র চেহারার বাঁদর। বাঁদর দলের সর্দার এগিয়ে এসে বলল,
আমাদের শেষবারের মতো তলব করেছ তুমি, এরপর আমরা আর তোমার দাস থাকবো না। এখন বলো কি করতে হবে।
আমার রাজ্যে কতগুলো উৎকল লব্ধকে পড়েছে, ওদের সব কটাকে মেরে ফেল, শুধু সিংহটাকে বাঁচিয়ে রাখবে, ওকে দিয়ে আমার খামারের কাজ করাতে পারবো।
আচ্ছা,
হ্যাঁ, মেয়েটাকে মেরে ফেলার পর ওর পা থেকে দুটো দুটো খুলে এনে আমাকে দেবে, বুঝলে?
বুঝেছি, এখনই সব হয়ে যাবে। এই এই তোরা চল।
বাঁদর সর্দারের নির্দেশে এক লহমায় ডানা ঝাপটে বেরিয়ে পড়ল এই ভয়ঙ্কর প্রাণীদের দল। উড়তে উড়তে তারা সহজেই পৌঁছে গেল ঘুমন্ত দলটার কাছে। তাদের উপর আকাশ থেকে একেবারে অতর্কিতে আক্রমণ নেমে এলো। দেখতে দেখতে তিন ম্যানকে শূন্যে তুলে একটা পাথুরে টিলার উপর প্রচন্ড জোরে ছুঁড়ে মারলো বাঁদরগুলো। জোরে পাথরের উপর পড়ে তিন ম্যানের হাত পা এমন ভাবে দুমড়ে গেল যে সে হাজার চেষ্টা করেও মরতে পারল না। একদল বাঁদর ততক্ষণে স্কেয়ারক্রোর শরীর থেকে সব খড় বের করে চারিদিকে ছড়িয়ে দিয়ে তার ধরটা দু টুকরো করে দু জায়গায় ফেলে দিয়েছে। অন্য একদল বাঁদর সিংহটাকে দড়ি দিয়ে বেঁধে কাঁধে ঝুলিয়ে ডাইনির দুর্গে তার তিন বন্ধুর এমন ভয়ঙ্কর পরিণতি দেখে দুঃখে আর আতঙ্কে পাথর হয়ে গিয়েছিল ডরোথি। আশ্চর্য, তাকে মারবার জন্য ঝাঁপিয়ে পড়তে গিয়েও থমকে গেল সর্দার।
একে মেয়েটার কপালে তো জাদু চিহ্ন আঁকা আছে, না ওকে তো মারা চলবে না। কেউ ওকে ধরে নিয়ে চল ডাইনির দুর্গে, ওকে মারবি না, ওর কপালে জাদু চিহ্ন আঁকা আছে।
রথি আর টোটোকে বন্দি করে বাঁদররা আবার দুর্গে ফিরে গেল। বাঁদরদের সর্দার তাদের সাবধানে নামিয়ে দিয়ে বলল,
শোনো, তুমি যেমন বলেছিলে ঠিক সেই রকম কাজ করেছি। ওই সিংহটাকে তোমার আস্তা বলে বন্দি করে রেখে এসেছি।
খুব ভালো।
আর বাকি দুটো মানুষকে ধ্বংস করে দিয়েছি। ধ্বংস, কিন্তু এই মেয়েটাকে মারার ক্ষমতা আমাদের নেই।
কেন?
ওর কপালে জাদু চিহ্ন আছে।
জাদু চিহ্ন?
যাই হোক, আমরা এবার চললাম। এরপর থেকে তুমি আর আমাদের ডাকতে পারবে না।
কিচিরমিচির করতে করতে আবার দূর আকাশে মিলিয়ে গেল উড়ুক্কু বাঁদরের দল। এদিকে উইকেড ওয়েজ অব দ্য ওয়েস্ট পড়ল মহাভাবনায়। ডোরথির কপালে ওয়েজ অব দ্য নর্থের চিহ্নটা দেখে তার অন্তরাত্মা কেঁপে উঠল।
মেয়েটা তো এক মুহূর্তেই আমাকে শেষ করে দিতে পারে, ওই জুতো দুটোর কি সাংঘাতিক ক্ষমতা তা তো আমি জানি। আর ওই জাদু চিহ্ন, আচ্ছা তাহলে ও বাঁদরদের হাতে ধরা দিল কেন?
কিন্তু ডোরথির মুখটা ভালো করে লক্ষ্য করে ডাইনি টের পেল নিজের ক্ষমতা সম্পর্কে মেয়েটার কোনো ধারণাই নেই। তার মনকে এখন গ্রাস করে আছে চরম হতাশা, দুঃখ আর ডাইনির প্রতি ভয়। এইবার সে হাঁপ ছেড়ে মনে মনে হাসল। ডোরথিকে সহজেই দাস বানিয়ে রাখতে পারবে। ডাইনি এবার কড়া গলায় বলল,
প্রাণে বাঁচতে চাইলে আমার সঙ্গে আয়, আজ থেকে যা বলবো সব অক্ষরে অক্ষরে মেনে চলবি, না হলে তোর অবস্থা তোর বন্ধুগুলোর মতো হবে, বুঝেছিস?
না, আমাকে নেও না, আমি আমি তোর সব কথা শুনবো।
সেই থেকে ডোরথি দুর্গের সমস্ত কাজকর্ম একা হাতে করতে লাগল। উনুন জ্বালানো, রান্না করা, জল তোলা, বাসন মাজা, কোনো কিছুই বাদ ছিল না। হাড় ভাঙা খাটনি খাটতে খাটতে তার বন্ধুদের জন্যে চোখের জল ফেলত ডোরথি। লায়নকে অবশ্য ডাইনি সেভাবে জব্দ করতে পারল না। আস্তা বলে তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখে গিয়েছিল বাঁদররা। উইকেড ওয়েজ অব দ্য ওয়েস্ট তার দিকে এগোতে গেলেই এমন ভয়ঙ্কর গর্জন করে উঠত যে ডাইনি আর দাঁড়াতে সাহস করত না। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু উইকেড উইচের মনে শান্তি ছিল না।
এভাবেই হোক, ওই মেয়েটার পা থেকে জুতোগুলো খুলে নিতে হবে। আমি আর বাঁদরদের ডাকতে পারবো না, কিন্তু তার বদলে ওই জুতোগুলো পেলে আমি আগের চেয়েও ঢের বেশি শক্তিশালী হয়ে উঠব।
কিন্তু ডোরথির পা থেকে জুতো দুটো খুলে নেওয়ার সাহস তার ছিল না। তাই অনেক ভেবেচিন্তে সে একটা ফন্দি বার করল। একদিন সকালে রান্নাঘরের মেঝের উপর আড়াআড়ি ভাবে একটা লোহার ডান্ডা ফেলে রাখল ডাইনি। তারপর মন্ত্র পড়ে সেটাকে অদৃশ্য করে দিল। ডোরথি যখন রান্নাঘরটা মোছার জন্য বালতি আর জল নিয়ে ঢুকল, তখন সে কিছুই দেখতে পেল না। কিন্তু জলের বালতিটা এক কোণে ঘুরিয়ে রেখে যেই না সে ন্যাকড়া হাতে এগোতে গেছে, সঙ্গে সঙ্গে অদৃশ্য ডান্ডাটায় হোঁচট খেয়ে ধপাস করে মেঝেতে পড়ে গেল ডোরথি। তার একপাটি জুতো পা থেকে ছিটকে গিয়ে ঘরের দরজার কাছে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ছোঁ মেরে সেটাকে তুলে নিয়ে নিজের লিকলিকে পায়ে পরে নিল উইকেড ওয়েজ অব দ্য ওয়েস্ট।
কেমন চমক! বাহারি জুতো নিয়ে খুব গর্ব, তাই না? এবার দেখ, অন্য পাটিটাও একদিন এই পথে খুলে নেব।
তোমার সব অত্যাচার আমি সহ্য করেছি, তাতেও তোমার আশ মিটছে না? আমার জিনিস চুরি করতে লজ্জা করে না? জুতোটা ফেরত দাও।
মুখেতে বড় বড় বলি ফুটেছে, ফেরত না দিলে কি করবি? শুনি,
কি করবো দেখবে।
রথি তার সহ্যের শেষ সীমায় এসে পৌঁছেছিল বলেই হয়তো আচমকা একটা দুঃসাহসিক কাজ করে বসল। কোণে রাখা বালতিটা তুলে নিয়ে তার পুরো জলটুকু সে ডাইনির দিকে ছিটিয়ে দিল।
তার ফল যে এমন মারাত্মক হবে সে কল্পনাও করেনি। গায়ে জল পড়তেই একটা বিকট চিৎকার করে উঠল ডাইনি। তারপর রথের চোখের সামনে একদলা চিনির মতো গলে যেতে লাগলো সে।
জল শুনে যে তোমার এই অবস্থা হবে আমি ভাবতেই পারিনি।
উইকেট উইচের কথা আর শেষ হল না। এক লহমায় তার পুরো শরীরটা গলে নিশ্চিহ্ন হয়ে গেল, শুধু পড়ে রইল তার জামা কাপড়। দুরথি সাবধানে তার জুতোটা তুলে সেটা আবার পায়ে পড়ে নিয়েই ছুটল আস্তাবলে। দেওয়ালে ঝোলানো চাবিটা নিয়ে লায়নের শিকল খুলে দিয়ে বলল,
বিপদ কেটে গেছে লায়ন, আমরা মুক্ত। দুষ্ট ডাইনি মরে গেছে।
বলো কি, কিভাবে মরল?
সে অনেক কথা, তুমি এখন এসো তো, তোমাকে কতদিন না খাইয়ে রেখেছে।
ভীষণ খিদে পেয়েছে সত্যি।
আরে এসো এসো, আমি তোমায় খেতে দিচ্ছি।
রান্নাঘরে গিয়ে পেট ভরে খেতে খেতে ডরথির কাছে পুরো গল্পটা শুনে লায়ন তাজ্জব হয়ে গেল। সামান্য একটু জল দিয়ে যে অত শক্তিশালী এক ডাইনিকে এত সহজে মেরে ফেলা যায় তা কে জানত। খাওয়া শেষ হলে লায়ন আর ডরথি দুর্গের বাইরে উইঙ্কিদের বসতিতে গিয়ে জানালো তারা অবশেষে উইচ অব দ্য ওয়েস্টের কবল থেকে মুক্তি পেয়েছে। আর এই কথা শুনে উইঙ্কিরা আনন্দে আত্মহারা হয়ে গেল।
আমরা মুক্তি পেয়েছি উইচের হাত থেকে।
তোমাদের এই উপকার আমরা কোনোদিনও ভুলবো না। আচ্ছা, আমরা কি কোনোভাবে তোমাদের সাহায্য করতে পারি না?
বলো বলো বলো। আরে বলো না, কিছু করতে বলো।
আমাদের বন্ধু টিন ম্যান আর স্কেয়ারক্রো যে কোথায় কি অবস্থায় পড়ে আছে কে জানে।
ঠিকই তো। আচ্ছা, ওদের কোনোভাবে উদ্ধার করা যায় না?
কেন যাবে না, আমরা বিঙ্কিরা এই জায়গাটাকে হাতের পাতার মতো চিনিত। আমরা এক্ষুনি গিয়ে ওদের উদ্ধার করে আনছি, সে ওরা যেখানেই থাকুক না কেন। চলো সবাই।
উইঙ্কিদের দল তখনই টিন ম্যান আর স্কেয়ারক্রোকে উদ্ধার করতে বেরিয়ে পড়ল। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই টিলার উপর থেকে তাদের ছিন্ন ভিন্ন শরীরগুলো খুঁজে পেয়ে তাদের তুলে নিয়ে এল ওরা। বন্ধুদের এমন করুণ দশা দেখে ডরথি কেঁদে পড়ে যাচ্ছে, কিন্তু উইঙ্কিরা তাকে আশ্বস্ত করল দুদিনের মধ্যেই ওদের দুজনকে আবার নতুনের মতো বানিয়ে দেবে তারা। হলো তাই, দিন রাত এক করে একজন উইঙ্কি কামার টিন ম্যানের উপর হাতুড়ি পিটিয়ে তার জং পরিষ্কার করে তাকে পালিশ দিয়ে একেবারে নতুনের মতো ঝকঝকে করে দিল। আর স্কেয়ারক্রোর শরীরে নতুন খড় ভরে তার চোখে মুখে নতুন রং দিয়ে তাকে ফিটফাট বানিয়ে দিল এক চাষি। অবশেষে চার বন্ধু আবার একসঙ্গে মিলিত হল। ডরথি বলল,
আমরা তো কাজে সফল হয়েছি, তাহলে চলো এমেরাল্ড সিটিতে যাই, নইলে আমি যে ক্যান্সারে ফিরতে পারবো না।
পরদিন তারা উইঙ্কিদের কাছ থেকে বিদায় নিয়ে বলল তারা এমেরাল্ড সিটিতে ফিরে যাবে। উইঙ্কিরা তাই শুনে একটু মুষড়ে পড়ল, বিশেষ করে তারা টিন ম্যানের এমন ভক্ত হয়ে পড়েছিল যে সবাই তাকে এই রাজ্যের রাজা হয়ে যেতে অনুরোধ করতে লাগল। তাই শুনে টিন ম্যান বলল,
এই তো আমার পরম সৌভাগ্য, কিন্তু যতক্ষণ না আমি একটা কলজে জোগাড় করতে পারছি ততদিন তো এ রাজ্যের ভাড়া আমি নিতে পারবো না। না, রাজা যদি হৃদয়হীন হয় তাহলে তো তার প্রজাদের দুঃখের শেষ থাকে না। তবে কথা দিচ্ছি, অজ আমাকে একটা হৃৎপিণ্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদের কাছেই ফিরে আসবো।
ফিরতে একটু সময় লাগবে, কিন্তু
এখান থেকে এমেরাল্ড সিটি তো তিন দিনের পথ, তারপর আবার।
এই কথা শুনে একজন উইঙ্কি অবাক হয়ে বলল,
আরে কেন কেন, অত সময় লাগবে কেন? উরুক্কু বাঁদরদের ডেকে পাঠাও না, উইকেট উইচ অফ দ্য ওয়েস্ট তো মরে গেছে, তাহলে এখন তুমি ওদের মালিক।
উরুক্কু বাঁদরের মালিক আমি? তা কি করে হয়, আর ওদের ডাকবই বা কি করে?
আরে ডাইনির ঘরের আলমারি খুলে দেখো, ওখানে একটা সোনার মুকুট আছে, তার ভিতরে যে মন্ত্রটা খোদাই করা আছে, মুকুটটা মাথায় পরে সেই মন্ত্রটা উচ্চারণ করলেই ওরা চলে আসে।
সত্যি?
হ্যাঁ, তবে আর বলছি কেন। তবে শুনেছি ওদের নাকি শুধু তিনবারই ডাকা যায়, তারপর ওরা আর আসে না।
ও আচ্ছা।
উইঙ্কিদের কথা শুনে ডরথি ডাইনির ঘরের আলমারি খুলে দেখল, সত্যি তো সেখানে একটা ঝকঝকে সোনার মুকুট রাখা আছে। মুকুটটা হাতে নিয়ে ভালো করে খেয়াল করে দেখল, সত্যি সেটার ভিতরের দিকে ছোট ছোট হরফে খোদাই করা আছে একটা মন্ত্র। একটু ইতস্তত করে সে মুকুটটা মাথায় পরে ধীরে ধীরে মন্ত্রটা বলল, সঙ্গে সঙ্গে কিচির মিচির আর টানা ঝাপটানার শব্দ তুলে ডাইনির ঘরে উড়ে এলো বাঁদরের দল। বাঁদর দলের সর্দার তাকে কুর্নিশ করে বলল,
আমার নতুন মালিককে স্বাগত, তোমার তিনটে হুকুম আমরা সাধ্য মতো পালন করবার চেষ্টা করব। বলো তোমাকে কিভাবে সাহায্য করতে পারি?
আমাকে আর আমার বন্ধুদের এমেরাল্ড সিটিতে পৌঁছে দিতে পারবে?
হ্যাঁ অবশ্যই, তোমার বন্ধুদের ডাকো, আমরা এক্ষুনি সবাইকে পৌঁছে দিচ্ছি।
ডরোথি, স্কেয়ারক্রো, টিন ম্যান আর লায়ন খুশি হয়ে উইঙ্কিদের ঘরে ডেকে এনে শেষবার বিদায় জানালো। তারপর বাঁদরের দল ওদের চারজন আর টোটোকে তুলে ঝড়ের বেগে উড়ে চলল এমেরাল্ড সিটির দিকে।
এই হলুদ পথের শেষে আছে পান্নার এক শহর, সেই মায়াপুরি করেছেন এক মহান জাদুকর। তিনি সবার বন্ধু, সবার ভ্রাতা, পরাক্রমী অস, সেই মায়াপুরীর এক ছত্র মহান রাজা অস। তিনি সবার বন্ধু, সবার ভ্রাতা, পরাক্রমী অস, সেই মায়াপুরীর এক ছত্র মহান রাজা অস।
আরে কি কাণ্ড, তোমরা ফিরে এসেছো?
এমেরাল্ড সিটির ফটকের ঠিক সামনে ডরথিদের নামিয়ে দিয়ে উড়ে গিয়েছিল বাঁদরের দল। দ্বাররক্ষী তাদের দেখতে পেয়ে নিজেই ফটক খুলে বেরিয়ে এসে আশ্চর্য হয়ে বলল,
তোমরা না উইঙ্কিদের রাজ্যে গিয়েছিলে?
গিয়েছিলাম তো।
বলো কি, উইকেট উইচ অব দ্য ওয়েস্ট তোমাদের এমনি এমনি চলে আসতে দিল, দাস বানিয়ে রাখলো না?
কি করে রাখবে বলো, তার আগেই তো আমি ওকে মেরে ফেললাম।
কি সাংঘাতিক, কি করে মারলে?
সে অনেক কথা, কিন্তু আমাদের যে অজের সঙ্গে দেখা করতে হবে, তিনি কথা দিয়েছিলেন উইকেট উইচ অফ দ্য ওয়েস্টকে হত্যা করলেই তিনি আমাদের ইচ্ছে পূরণ করবেন।
তা ডাইনিকে যখন মেরেছো তখন অজ নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা করবেন। যাই হোক, এসো এসো, সবাই চশমা পরে নাও দেখি এবার।
ওরে বাবারে, আবার চশমা?
সবুজ চশমা চোখে দিয়ে দ্বাররক্ষীর সঙ্গে আবার এমেরাল্ড সিটির প্রাসাদের দিকে চলল তারা। প্রাসাদের প্রহরীও তাদের দেখে আর উইকেড উইচ অব দ্য ওয়েস্টের মরে যাওয়ার কথা শুনে উড়িমুড়ি করে ছুটল অসকে খবর দিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার, অস তাদের দরবারে ডেকে পাঠালেন না, বললেন পরদিন সকালে আসতে। স্কেয়ারক্রো তাজ্জব হয়ে বলল,
কি ব্যাপার বলো তো, অস কি আমাদের কাজে খুশি হননি? এতক্ষণ অপেক্ষা করাচ্ছেন কেন?
আহা, বুঝতে পারছো না, নিশ্চয়ই আজ সারা রাত ধরে তোমার মগজ আমার কলজে আর লায়নের সাহস তৈরি করবেন।
ও তাই বুঝি, বাবা 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 বাবা,
এই যা খাসা বলেছ, বাপরে বাপ, এমনি ওই হতচ্ছাড়া বাঁদরদের পিঠে চড়ে এতটা পথ এসে আমার হাত পা ব্যথা হয়ে গেছে। আজকের দিনটা একটু নরম বিছানায় ঘুমিয়ে নি, কাল একেবারে তরতাজা শরীরে সাহস ঢুকবে।
তাই কর, তাই কর।
ডরথির মনটা অবশ্য খুঁতখুঁত করতে লাগল, কিন্তু সে অন্যদের কিছু না বলে নিজের ঘরে বিশ্রাম করতে চলে গেল। পরদিন সকাল 9টার সময় প্রহরী এসে সবাইকে জানিয়ে গেল,
আরে তাড়াতাড়ি চলো, মহান জাদুকর অজ তোমাদের তার দরবারে ডেকেছেন।
সকলে দৌড়দাড় করে সিঁড়ি দিয়ে নেমে প্রায় ছুটতে ছুটতে দরবারের কাছে গিয়ে দাঁড়াল। একটু পরে সংকেত পেয়ে দুরু দুরু বুকে দরজা দিয়ে ঢুকল তারা, আর তারপরে থমকে দাঁড়িয়ে পড়ল। স্কেয়ারক্রো ফিসফিস করে বলল,
হে কি ব্যাপার বলতো, মহান জাদুকর কোথায়?
সত্যি সত্যি আজ সবুজ পাথরের সিংহাসনটা ফাঁকা, চারিদিকে একটা থমথমে নিস্তব্ধতা। ডরথি সবেমাত্র সিংহাসনের দিকে এক পা এগোতে গেছে, এমন সময় সকলের পিলে চমকে দিয়ে ঘরের মধ্যে গম গম করে উঠল একটা অশরীরী গলার আওয়াজ।
I am Oz, the great and terrible. কেন এসেছো তোমরা?
গ্রেট অজ, আপনি কোথায়? আপনাকে দেখতে পাচ্ছি না কেন?
আমি কোথায়? আমি সর্বত্র বিরাজমান, তোমাদের সাধারণ চোখে আমাকে দেখা যায় না, কিন্তু আমি তোমাদের চারিদিকে আছি, সব দেখতে পাচ্ছি।
মাঝখাই গলার আওয়াজের তোড়ে প্রায় সবার মাথা ঝিমঝিম করতে লাগল। একমাত্র স্কেয়ারক্রো ঘাবড়ে না গিয়ে সবাইকে ইশারায় শান্ত হয়ে দাঁড়াতে বলল। তারপর বেশ জোরে গলা খাঁকারি দিয়ে বলে উঠল,
মহান জাদুকর, আপনি বলেছিলেন যে উইকেট ব্রিজ অফ দ্য ওয়েস্টকে ধ্বংস করলে আপনি আমাদের সবার ইচ্ছে পূরণ করবেন। ডরথি ডাইনিকে মেরে ফেলেছে, উইঙ্কিরাও মুক্তি পেয়েছে, এবার আপনি আপনার প্রতিশ্রুতিটা পূরণ করুন প্লিজ স্যার।
উইকেট ব্রিজ অফ দ্য ওয়েস্ট সত্যি মারা গেছে?
হ্যাঁ
বটে। কিভাবে তাকে মারলে শুনি?
আগে আমি ওকে জল দিয়ে গলিয়ে ফেলেছি।
বাপরে বাপ, এই যে অদ্ভুত কায়দা। যাই হোক, বিষয়টা আমাকে ভালো করে ভেবে দেখতে হবে। তোমরা আজকে যে যার ঘরে ফিরে যাও, আবার কাল এসো।
কি আবার কাল?
হ্যাঁ কাল।
না 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 না, মোটেই না স্যার, এইভাবে অনন্ত কাল আমাদের অপেক্ষা করিয়ে রাখতে পারেন না আপনি।
ঠিক বলেছ স্কেয়ারক্রো, এ তো একেবারে হৃদয়হীনের মতো আচরণ।
আর আমি বিরক্ত হলে কিন্তু আপনি বিপদে পড়বেন, সে আপনি যত মহান জাদুকরই হন না কেন।
অজকে ভয় দেখানোর জন্য লায়ন এমন একটা গর্জন ছাড়ল যে বেচারা টোটো এক ছুটে দেওয়ালে টাঙানো একটা পর্দার তলায় লুকিয়ে পড়তে গেল। সঙ্গে সঙ্গে তার প্রচন্ড ঘেউ ঘেউ শুনে সবাই চমকে উঠল।
কি হলো, কেন কাঁদছিস? কেন
সবাই স্তম্ভিত হয়ে দেখল, টোটো পর্দাটা প্রাণপণে টানতে টানতে সরিয়ে নিয়ে যাচ্ছে। পর্দার আড়াল থেকে একটা ছোট্ট কুঠুরি বেরিয়ে পড়েছে, আর সেখানে ভ্যাবাচাকা মুখে দাঁড়িয়ে আছে ছোট্ট খাট্টো টাক মাথা এক বুড়ো। খানিকক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে অবশেষে টিন ম্যান তার হাতের কুড়ুলটা উঁচিয়ে কড়া গলায় বলল,
কে তুমি? শিগগিরই বলো।
আরে আরে, আমি তো অজ দ্য গ্রেট অ্যান্ড টেরিবল।
এই এই, তার মানে কি চালাকি হচ্ছে আমাদের সঙ্গে?
না না, বিশ্বাস করো বিশ্বাস করো, চালাকি নয়, আমি অজ। কিন্তু আমাকে মেরো না প্লিজ, তোমরা যা বলবে আমি তাই করব।
ডরথি একেবারে হতভম্ব হয়েছিল এতক্ষণ, এবার অতি কষ্টে জিজ্ঞেস করল,
কিন্তু
কিন্তু আগের বার যে আমরা দেখেছিলাম সিংহাসনের উপর বিশাল একটা মাথা।
আরে আরে ওটা তো একটা কাগজের মুখোশ, ছাদ থেকে দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম। খাসা ভেলকি।
ভেলকি? তার মানে তুমি জাদুকর নও, তোমার কোনো ক্ষমতা নেই?
নেই।
গলাটা একটু নামিয়ে মাই ডিয়ার, বাইরের লোকজন যদি শুনতে পায় তাহলে
তাহলে সবাই জেনে যাবে যে তুমি কত বড় একটা জোচ্চোর, তাই তো? তাই জানুক, সেটাই তোমার উপযুক্ত শাস্তি, হাম্বাক কোথাকার।
আমি সত্যি হাম্বাক, এটা অস্বীকার করার কোনো উপায় নেই।
তুমি তুমি একটা ভয়ঙ্কর বাজে লোক।
না, বিশ্বাস করো বিশ্বাস করো, আমি আমি খুব ভালো লোক। তবে হ্যাঁ, জাদুকর হিসেবে আমি আমি খুবই বাজে।
খুবই বাজে।
কিন্তু আমারই বা কি উপায় ছিল?
কেন,
আজ থেকে প্রায় 40 বছর আগে সার্কাসের খেলা দেখাতে গিয়ে বেলুনে উড়েছিলাম, তারপর ঝড়ের ধাক্কায় সেই বেলুন উড়ে এসে পড়ল এই দেশে। আমাকে আকাশ থেকে পড়তে দেখে সবাই ধরে নিল আমি মস্ত জাদুকর। আমি বা তাদের ভুল ভাঙাবো কেন? আমার ভয়ে পূর্ব আর পশ্চিমের দুষ্ট ডাইনিরা পর্যন্ত রাজ্যের শেষ প্রান্তে চলে গিয়েছিল।
সেটা ঠিক,
বেশি অত্যাচার বা বাড়াবাড়ি করার সাহস পেত না। আমিও তো এই রাজ্যের মানুষদের কম কিছু দিইনি, এই চমৎকার রাজধানীটা তৈরি করিয়েছি তাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য। শহরে কত রকমের ব্যবস্থা করেছি, এমনকি এমনকি ওদের এই চশমাটা পর্যন্ত পরিয়ে দিয়েছি, যাতে সব কিছু এরকম দারুণ চোখ ধাঁধানো সবুজ বলে মনে হয়।
এই কথা শুনে রথের মনে হল সেও বুঝি আকাশ থেকে পড়ে গেছে।
হোয়াট, এখানে সবকিছু সবুজ দেখায় চশমার জন্য? এমারেল সিটি আসলে সবুজ নয়?
না, মানে 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 অন্যান্য জায়গায় যতটা সবুজ তার তুলনায় এমারেল সিটি খানিকটা বেশি সবুজ বই কি। এই এই যেমন মানচকিন ল্যান্ডে গেলেই দেখবে চারিদিকে নীলের ছড়াছড়ি, কিন্তু তাই বলে আকাশ কিংবা সূর্যের রং তো আর সবুজ নয়। ওই চশমার সবুজ কাঁচের জন্য সব সবুজ দেখায়।
ও বাবা, আমরা তো এটা ধরতেই পারিনি।
গতবার এমেরাল্ড সিটি থেকে বেরিয়ে তার গাউনটা হঠাৎ সাদা হয়ে গেছিল কেন তা এতদিনে বুঝল ডরথি। গাউনটা আদপে সবুজ ছিলই না, সবুজ চশমার কারণে এখানে সবকিছুই অতিরিক্ত সবুজ দেখায়। এও হল অজ দ্য গ্রেট অ্যান্ড টেরিবল হাম্বাগের একটা সস্তার ভেলকি। সে হতাশ হয়ে দরবারের মেঝের উপর বসে পড়ল।
তার মানে আমি আর কোনোদিন ক্যান্সার ফিরতে পারবো না?
আমারও কোনোদিনও বুদ্ধি গজাবে না,
আর আমি কোনোদিন রাজত্ব করতে পারবো না। ভীতু হয়ে জঙ্গলের গভীরে লুকিয়ে থাকবো চিরকাল।
আর আমি সারা জীবন হৃদয়হীন হয়ে থেকে যাব।
ওজ এতক্ষণ অপ্রস্তুত মুখ করে দাঁড়িয়েছিল, কিন্তু চারজনের বিলাপ শুনে হঠাৎ তার মুখের ভাব বদলে গেল। তাদের সামনে এসে বেশ উৎসাহব্যঞ্জক বক্তৃতা দেওয়ার ভঙ্গিতে সে বলল,
আরে তোমরা তো আজব লোকে। হ্যাঁ, তোমাদের অভিযানের যা বহর শুনলাম তা তো বড় বড় জাদুকরের সাহসেও কুলোয় না। ভয়ঙ্কর সব বিপদ থেকে শুধুমাত্র মাথা খাটিয়ে উদ্ধার পেয়ে গেলে, প্রতি পদে পরস্পরকে সাহায্য করলে, কত নিরীহ মানুষের প্রাণ বাঁচালে, অসহায় মানুষকে অত্যাচার থেকে রক্ষা করলে, আর এখন বলছো তোমাদের বুদ্ধি নেই, হৃদয় নেই, সাহস নেই।
সাহস আছে?
আরে বাবা, শুধু মগজ থাকলেই কি বুদ্ধি হয়? হ্যাঁ, আর আর সব মানুষেরই তো কুলজি থাকে, তারা নিষ্ঠুর হয় না? আর সাহসী মানুষ বুঝি কখনো ভয় পায় না? তবু তো তারা দুরু দুরু বুকেই বিপদের মোকাবিলা করতে ঝাঁপিয়ে পড়ে।
ওদের বক্তৃতা শুনে সবাই অনেকক্ষণ চুপ করে রইল। অবশেষে স্কেয়ারক্রো মাথা নেড়ে বলল,
না 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 না, ও সব ছেদ কথায় আমরা ভুলছি না।
আরে ছেদ নয়, ছেদ নয়,
মগজ না পেলে আমার কিছুতেই শান্তি হবে না।
ঠিক কথা, ঠিক কথা। কলজে না হলে আমার এই বুকের হাহাকার থামবে না।
আর আমিও সারাক্ষণ দুরু দুরু বুক নিয়ে বিপদের মুখে ঝাঁপাতে পারবো না।
আরে পারবি পারবি,
ওতে ওতে আমার হৃদরোগ হওয়ার আশঙ্কা বাড়বে।
কি বলে, তথাস্তু তথাস্তু। তোমরা বরং এক কাজ করো, এক এক করে ওই পর্দার পিছনের কুঠুরিটায় এসো তো, আমি দেখি, আমি দেখি কি ব্যবস্থা করতে পারি। এসো এসো।
এই চল 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 চল।
এ কথা শুনে সবাই আবার নড়ে চড়ে উঠল। অস প্রথমে নিজের কুঠুরিতে ঢুকল, খানিকক্ষণ ইতস্তত করে তার পিছন পিছন ঢুকল স্কেয়ারক্রো। তাকে চেয়ারে বসিয়ে তার মাথাটা খুলে ফেলল অস। সেটার ভেতর থেকে খড় ফেলে দিয়ে তার জায়গায় একরাশ ভুষি আর কয়েকটা পেরেক ভরে আবার মাথাটা ধরের সঙ্গে জুড়ে দিয়ে অস বলল,
কি এবার কেমন বোধ হচ্ছে?
কি ভালো লাগছে, অসাধারণ। মনে হচ্ছে আমি যেন দুনিয়ার যে কোনো সমস্যার সমাধান করতে পারি। থ্যাংক ইউ স্যার।
স্কেয়ারক্রো নাচতে নাচতে বাইরে বেরিয়ে টিন ম্যান আর লায়ন অবাক হয়ে দেখল, স্কেয়ারক্রোর বুদ্ধি এখন এতই তীক্ষ্ণ যে সেটা ওর মাথার উপর খোঁচা খোঁচা হয়ে বেরিয়ে আছে। তার এমন আশ্চর্য পরিবর্তন দেখে টিন ম্যান আর দাঁড়ালো না, এক দৌড়ে পর্দার পিছনে গিয়ে ঢুকল। অজ তাকে একটা সবুজ রেশমের তৈরি কলজে দেখিয়ে বলল,
এই যে এই দেখছো, হ্যাঁ এটাতে চলবে তো?
চলবে মানে, এত সুন্দর কলজে পাবো এ তো আমি ভাবতেই পারিনি। দেখি মনে হচ্ছে কত কোমল।
সে আর বলতে। আচ্ছা তুমি ওটা কাজ করো, তুমি এবার শুয়ে পড়ো তো বাপু। এই তোমার টিনের ধড় কেটে এটা ভেতরে বসিয়ে দিয়ে আবার কাটা জায়গাটা ঝালাই করে জুড়তে হবে, অসুবিধা নেই তো?
আরে না 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 না, স্বচ্ছন্দে স্বচ্ছন্দে। এই তো শুয়ে পড়লাম, এবার কাটুন কাটুন কাটুন।
টিন ম্যানের ধড়ের ভিতর কলজেটা ইঁটে দিয়ে আবার নিপুণ হাতে ধরটা জুড়ে দিল অস। আনন্দে আত্মহারা হয়ে বাইরে এসে টিন ম্যান বলল,
এতদিনে আবার আমি সেই আগের মতো সহৃদয় হয়ে উঠেছি। বুকের ভিতর আবেগের বন্যা বয়ে যাচ্ছে।
এ কথা শুনে লায়ন একেবারে তিন লাফে পর্দার পিছনে চলে গেল। অজ একটা কাঁচের বোতল থেকে ঝাঁঝালো গন্ধওয়ালা তরল গিলাসে ঢেলে সিংহের দিকে ঠেলে দিয়ে বলল,
এই এনা টুক করে খেয়ে ফেলো দেখি।
কি এটা?
আমাদের দেশে ও জিনিসটাকে লিকুইড কারেজ বলা হয়।
লায়ন তৎক্ষণাৎ গিলাসটা তুলে নিয়ে সবটুকু তরল গলায় ঢেলে দিল। অবশ্য মোটেই ভালো নয়। প্রথমে মনে হল গলা বুঝি চলে যাবে, কিন্তু তারপরেই সে টের পেল তার শিরায় শিরায় রক্ত গরম হয়ে উঠেছে। মনে হচ্ছে দুনিয়ার কোনো কিছুরই পরোয়া করে না সে। 100টা কালিডার সঙ্গে লড়াই করাও তার পক্ষে নস্যি। সে বাইরে বেরিয়ে এসে বিরাট এক গর্জন করে বলল,
এতদিনে টের পেলাম, সাহস কাকে বলে, বাবা এবার দেখি তো আমার বোনের কোন প্রাণী আমাকে টেক্কালে আর সাহস করে। আমি আজ থেকে ব্রেভ লায়ন।
ওকে এত সাহস দিয়েছে যে ও তো কথা জড়িয়ে যাচ্ছে।
ঘরের এক কোণে বসে
বেজার মুখে তার সঙ্গীদের কাণ্ড দেখছিল ডরথি, আর মনে মনে অসকে শাপান্ত করছিল। বুড়ো ধাপ্পাবাজ ঘর থেকে কপালের ঘাম মুছতে মুছতে বেরিয়ে আসতেই ডরথি তার দিকে এগিয়ে গিয়ে চাপা গলায় বলল,
আমার সঙ্গীদের সরল পেয়ে ওদের তো খুব ধাপ্পা দিয়ে দিলেন, যা হোক স্টেয়ারক্রোর মাথায় ভুসি আর পেরেক ভরে টিন ম্যানের বুকে একটা কাপড়ের গোলজে বসিয়ে আর লাইনকে খানিকটা উইস্কি খাইয়ে ভাবছেন বাহাদুরি করেছেন। আমায় কিন্তু অত সহজে ঠকাতে পারবেন না। আমার ক্যান্সারে ফিরে যাওয়ার কি হবে?
তোমায় যে বোকা বানাতে পারবো না তা আমি জানি ডরথি, আর তাই আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হলো।
কি সিদ্ধান্ত?
বললাম না, অনেক যুগ আগে একটা গ্যাস বেলুনে চড়ে এই দেশে এসেছিলাম।
তাতে কি হয়েছে?
তা গ্যাস যদিও এখানে পাওয়া যাবে না, কিন্তু গরম হাওয়া তো তৈরি করা যাবে, আর আমার প্রাসাদে রেশমের অভাব নেই। ভাবছি রেশম দিয়ে একটা হট এয়ার বেলুন তৈরি করব, যাতে তুমি আর আমি একসঙ্গে আমেরিকা ফিরে যেতে পারি। আমিও তো আসলে উমাহার লোক। আরে বাবা, ক্যান্সাস থেকে আমার বাড়ি খুব বেশি দূরে নয়।
আপনি আপনি আমাকে ক্যান্সাস ফিরিয়ে নিয়ে যাবেন? সত্যি?
হ্যাঁ সত্যি।
ডরথি আনন্দে প্রায় কেঁদে ফেলে অজকে জড়িয়ে ধরল। অজ একটু হাসল। এত বছর পর আমেরিকায় ফিরে যাওয়ার পিছনে তারও কিছু স্বার্থ আছে বৈকি। আজ চারজন মানুষ জেনে গেছে যে মহান জাদুকর অজ একজন সাধারণ ধাপ্পাবাজ। দুদিন পরে সারা দেশের লোকের জেনে যাওয়াটাও বিচিত্র নয়। ধরা পড়বার আগে সসম্মানে মঞ্চ থেকে বিদায় নেওয়াই বুদ্ধিমানের কাজ নয় কি? ডরথি এখনো অনেক ছোট, তার এসব কথা না জানলেও চলে। তার চোখে অজ মহান জাদুকর না হোক, তার মহৎ উদ্ধারকারী তো হয়ে উঠতে পারে। প্রায় 20 ফুট লম্বা হট এয়ার বেলুনটা বানাতে দিন তিনেক লেগে গেল। অজের সঙ্গে ডরথিও সমান তালে হাত চালিয়ে সবুজ রেশমের বিশাল আকার বেলুনটা সেলাই করে ফেলল। তার ভিতর আঠার প্রলেপ লাগিয়ে সেটাকে মজবুত করে তার নিচে একটা ঝুড়ি বসানো হল। তারপর এমেরাল্ড সিটির সব নাগরিকদের কাছে ঘোষণা করা হল, অজ দ্য গ্রেট অ্যান্ড টেরিবল অনির্দিষ্টকালের জন্য এক আত্মীয়র বাড়ি বেড়াতে যাচ্ছেন। খবর পেয়ে নির্দিষ্ট দিনে রাজপ্রাসাদের সামনে লোকেদের ভিড় উপচে পড়ল।
দ্য গ্রেট অজ সত্যি সত্যি চলে যাচ্ছেন!
বেলুনে চড়ে যেমন এসেছিলেন ঠিক তেমনই আবার চলে যাচ্ছেন।
সঙ্গে ডরথিও যাচ্ছে বলে শুনলাম।
ও বাবা, ওকেও সঙ্গে নিচ্ছে? তা বটে, ওই তো মেরেছে, আমিও শুনেছি।
অজের নির্দেশে টিন ম্যান আগেই এক গাদা কাঠ কেটে রেখেছিল। প্রাসাদ থেকে বেরিয়ে অজ বেলুনের ঝুড়িতে এসে বসতেই টিন ম্যান কাঠে আগুন ধরিয়ে বেলুনের সরু মুখটা গলগল করে বেরিয়ে আসা ধোঁয়ার উপর রাখল। ধীরে ধীরে বেলুনটা ফুলে উঠতে লাগল। অজ তার স্বভাবসিদ্ধ গমগমে গলায় বললেন,
মাই ডিয়ার কান্ট্রি ফোকস, আমি এক লম্বা সফরে পাড়ি দিচ্ছি। যতদিন না ফিরি ততদিন এমেরাল্ড সিটি শাসন করবে আমাদের সকলের প্রিয় মহাজ্ঞানী স্কেয়ারক্রো। আশা করি আপনারা সকলে আমায় যেমন মান্য করতেন, আমার অবর্তমানে আপনারা তাকেও একই রকম মান্য
করবেন।
তাহলে বিদায় বন্ধুগণ, বিদায়। এই অপূর্ব দেশকে আমি কোনদিন ভুলব না। ডরথি, ডরথি, তাড়াতাড়ি উঠে এসো।
আসছি। কি টোটো? টোটো কোথায় গেল?
আরে আরে আরে, বেলুন যে উঠে যাচ্ছে ডরথি! কি হলো?
বেলুনটা ফুলে উঠে এক বিশাল ছাতার মতো আকাশে উঠে গিয়েছে। ডরথি তৈরি হয়ে ঝুড়িতে উঠে পড়তেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ দেখল বেখেয়ালে টোটো একটা বিড়াল না ইঁদুরকে তাড়া করতে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গেছে।
তাকে অনেক কষ্টে খুঁজে পেয়ে উলে নিয়ে আবার বলুনের দিকে এগোতে গিয়ে ঘুমকে গেল ডোরথি। কোথায় বলুন? সেটা তো এখন মাটি থেকে প্রায় 7 হাত উপরে উঠে গেছে। সে চিৎকার করে ডেকে উঠল,
আরে
আমি তো চাইলেও নিচে নামতে পারবো না, হট এয়ার বেলুনের এই তো সমস্যা, আমার হাতে আর কিছুই নেই। বন্ধুগণ আপনারা ভালো থাকবেন, বিদায় বিদায়।
দেখতে দেখতে দূরের আকাশে একটা বিন্দুর থেকেও ছোট হতে হতে মিলিয়ে গেল বলুনটা। এমেরাল্ড সিটির নাগরিকরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলুনটার চলে যাওয়া দেখল। তারপর নিজেদের মধ্যে কথা বলতে বলতে যে যার বাড়ি ফিরে
গেল।
রথি কাঁদতে কাঁদতে প্রাসাদের শ্রেণীতেই বসে পড়ল।
আমার আর বাড়ি ফেরা হলো না, আর কোনোদিন আঙ্কেল হেনরি আর আন্টি এম কে দেখতে পাবো না।
তার অবস্থা দেখে স্কেয়ারক্রো, টিনম্যান আর লায়নের ভারী দুঃখ হলো। টিনম্যানের হৃদয় হওয়ার পর থেকে সে তো কোথায় কোথায় কিনতে ফেলে, কিন্তু এমন বিপদের সময় জং ধরে যাওয়ার ভয়ে অতি কষ্টে চোখের জল চেপে সে স্কেয়ারক্রোকে বলল,
তোমার তো অনেক বুদ্ধি, ডরোথির বাড়ি যাওয়ার একটা উপায় ভাবতে পারো না?
আচ্ছা সেই উড়ুক্কু বাঁদরগুলোকে আনলে কেমন হয়? ওদের তো ডানা আছে, ওরা তো ডরোথিকে মরুভূমির ওপর দিয়ে উড়িয়ে নিয়ে যেতে পারে।
হ্যাঁ তাই তো, তাই তো।
অস তোমাকে একেবারে খাঁটি মগজ দিয়ে গেছেন, এই না হলে বুদ্ধি। ডরোথি আর দেরি নয়, এক্ষুনি ওই সোনার মুকুটটা পরে বাঁদরদের ডাকো।
ডাকো ডাকো ডাকো।
লায়নের কথায় একটু আশার আলো দেখতে পেল ডরোথি। সে তাড়াতাড়ি সোনার মুকুটটা মাথায় পরে মন্ত্র আউড়ে বাঁদরদের ডাকল। কিন্তু বাঁদররা এসে তার অনুরোধ শুনে মাথা নয়। বাঁদর সর্দার বলল,
সরি সরি ডরোথি, ল্যান্ড অফ ওদের সীমানার বাইরে আমরা যেতে পারি না, সেই ক্ষমতা আমাদের নেই, তাই তোমার দ্বিতীয় আদেশ আমরা মানতে পারলাম না। আরো একটা আদেশ তুমি দিতে পারো, যদি অন্য কিছু করার থাকে তাহলে বলো।
ডরোথি এমন মুষড়ে পড়ল যে তার মুখে আর কথাই জোগাল না। টিনম্যানের চোখ দিয়ে দুফোঁটা জল বেরিয়েই পড়ল। লায়নও তার লেজের ডগা দিয়ে চোখ মুছতে লাগল। একমাত্র স্কেয়ারক্রো অবিচলিতভাবে বসে ভেবেই যেতে লাগল। হঠাৎ প্রাসাদের প্রহরী গলা ঝেড়ে বলল,
আচ্ছা তোমরা কি গ্লিন্ডা দা গুডের কাছে সাহায্য চেয়েছ?
গ্লিন্ডা দা গুড, সে আবার কি?
যাব বাবা, এই দেশে যে 4 জন ডাইনির রাজত্ব আছে তাও জানো না?
ও,
দুজন দুষ্টু ডাইনিকে তো তোমরাই মারলে।
হ্যাঁ আমরাই মারলাম।
কিন্তু উত্তর আর দক্ষিণের ডাইনিরা ভালো দয়ালু। গ্লিন্ডা দা গুড হল দা উইচ অব দা সাউথ, ওয়ার্ডলিংদের রাজ্যের রানী।
তার কাছে তো আমরা যাইনি, উইচ অফ দা নর্থ আমাদের সোজা অজের কাছে আসতে বলেছিলেন। গ্লিন্ডার ব্যাপারে তো কিছু বলেননি, তিনি আমাদের সাহায্য করতে পারবেন?
তা তো জানি না, কিন্তু শুনেছি সে খুব শক্তিশালী, 100 বছর বয়স, কিন্তু দেখতে একেবারে যুবতীর মতো। তবে দক্ষিণের দেশে যাওয়ার অনেক হ্যাপা, বড় দুর্গম পথ।
স্কেয়ারক্রো এবার লাফিয়ে উঠে বলল,
আইডিয়া! আরে অত দূরে যাওয়ার দরকারটা কি? বাঁদররাই তো উড়ে গিয়ে গ্লিন্ডার কাছে আমাদের তরফ থেকে সাহায্য চাইতে পারে, কি?
ঠিক বলেছ স্কেয়ারক্রো।
অতি উদ্গ্রীব হয়ে তাদের দিকে তাকাতেই বাঁদর সর্দার বলল,
এই কাজটা আমরা করতেই পারি, তোমার শেষ আদেশ আমাদের চিরধার্য।
এই বলে দল বেঁধে উড়ে চলে গেল বাঁদরের দল। বাকি সবাই দম বন্ধ করে অপেক্ষা করতে লাগল। কতক্ষণ যে কেটে গেল বলা যায় না। হঠাৎ প্রাসাদের সামনে যেন একটা ছোটখাটো ঘূর্ণিঝড় শুরু হল। রথী আর তার সঙ্গীরা ছিটকে সরে গিয়ে স্তম্ভিত হয়ে দেখল, এক পায়ের গোড়ালির উপর ভর দিয়ে উদয় হয়েছে একজন অপূর্ব সুন্দরী মহিলা। তাদের দেখে এক গাল হেসে মহিলাটি এগিয়ে এল।
হ্যালো, আমি হলাম গ্লিন্ডা দ্য গুড, দ্য উইচ অফ দ্য সাউথ। বাঁদরদের দলকে তোমরা আমার কাছে পাঠিয়েছিলে?
হ্যাঁ, আমি বড় বিপদে পড়ে আপনাকে
জানি তো। বাঁদর সর্দার আমাকে সব কথা বলেছে। তুমি বুঝি ডরোথি?
হ্যাঁ মাই গুড গ্লিন্ডা, তুমি পারবে আমায় সাহায্য করতে?
কি সাহায্য চাও বলো।
আমি ক্যান্সাসে আমার আঙ্কেল আর আন্টির কাছে ফিরে যেতে চাই, কিন্তু ফেরার পথ পাচ্ছি না।
পথ পাচ্ছ
না?
সে কি কথা, পথ তো তোমার সঙ্গেই আছে।
তাই নাকি?
আমার সঙ্গেই আছে, তার মানে?
যে রূপলি জুতো জোড়া তোমার পায়ে পড়ে আছো, ওগুলো কত শক্তিশালী তা তুমি জানো?
জুতো শক্তিশালী?
জানো না?
না।
শোনো, যেখানে যেতে চাও মনে মনে সেই জায়গাটাকে কল্পনা করলেই ওই জুতো দুটো এক নিমেষে তোমাকে সেখানে পৌঁছে দেবে।
সত্যি?
হ্যাঁ সত্যি।
এই কথা শুনে শুধু ডরোথি কেন, উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। রূপলি জুতো তো এতদিন ধরে তার পায়েই ছিল, চাইলে যে কোনো মুহূর্তেই সে বাড়ি ফিরে যেতে পারত। এত লম্বা সফর, এত বিপজ্জনক অভিযান, সবই তার মানে অর্থহীন। অনেকক্ষণ পর যেন সবার মনের কথাটা আঁচ করেই স্কেয়ারক্রো ধীরে ধীরে বলল,
ডরোথির সঙ্গে যদি আমার দেখা না হতো তাহলে আমি কোনোদিনও মগজ পেতাম না। একটা নগণ্য ব্যর্থ কাকতাড়ুয়া হয়ে সারা জীবনটা আমি আমার মালিকের ভুট্টা খেতেই পড়ে থাকতাম।
ঠিকই তো, ঠিকই তো।
আর আমিও তাহলে হৃদয়হীন কাঠুরেই থেকে যেতাম, কি জানে হয়তো আজও জং ধরা অবস্থায় ওই গাছের পাশে দাঁড়িয়ে থাকতাম।
হ্যাঁ, আর আমিও তাহলে সাহসী হয়ে উঠতাম না, ভীতু হয়ে সেই গাছের আড়ালে লুকিয়ে থেকেই জীবনটা কাটিয়ে দিতে হতো।
আর আমিও তোমাদের মতো এমন তিনজন বন্ধু পেতাম না। দেশ যে এত সুন্দর হয়, দুনিয়ায় যে এমন সব আশ্চর্য ব্যাপার ঘটে তা আমার অজানাই থেকে যেত।
ঠিক বলেছ তোমরা, এই আশ্চর্য অভিযানের ফলে তোমাদের জ্ঞান, বিচার বোধ, সহানুভূতি সবকিছুই অনেক গুণ বেড়ে গেছে। তার চেয়ে অমূল্য সম্পদ আর কি হতে পারে বলো? কিন্তু সব অভিযানই তো এক সময় শেষ হয়। ডরোথি, এবার যে তোমার বিদায় নেওয়ার পালা।
এবারে টিন ম্যান ভিউ ভিউ করে কিনতে ফেলল, তাকে কেউ কাঁদতে বারণ করল, কারণ তেলের ক্যানটা পাশেই ছিল। আর তাছাড়া বাকি তিনজনের চোখও শুকনো ছিল না। অনেকক্ষণ ধরে পরস্পরের গলা জড়িয়ে বিদায় জানানোর পর অবশেষে টোটোকে কোলে নিয়ে প্রস্তুত হয়ে দাঁড়াল রথি। গ্লিন্ডাকে বলল,
আমি তৈরি।
বেশ, তাহলে তোমার জুতোর গোড়ালি দুটো তিনবার পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি করো, তারপর চোখ বুঝে তোমার ক্যান্সাসকে কল্পনা করে বলো, টেক মি হোম,
টেক মি হোম, টেক মি হোম, টেক মি হোম।
ডরোথি, তোমায় ভুলতে পারবো না ডরোথি। টাটা ডরোথি, ভালো থেকো, আমাদের কথা মনে রেখো।
তিনি সবার বন্ধু, সবার ভ্রাতা, পরাক্রমী অজ, সেই মায়াপুরীর এখন শত্রু মহান রাজা অজ। তিনি সবার বন্ধু, সবার ভ্রাতা, পরাক্রমী অজ, সেই মায়াপুরীর এখন শত্রু মহান রাজা অজ।
ডোরথির হঠাৎ মনে হল সে যেন শূন্য দিয়ে বাতাসের গতিতে ছুটে চলেছে। এক সময় সবকিছু অন্ধকার হয়ে গেল। তারপর ধপাস করে শক্ত মাটিতে পড়ে তিনবার গড়িয়ে সে উঠে বসল। চারিদিকে একবার তাকিয়ে নিয়ে উল্লাসে চিৎকার করে উঠল ডোরথি। ডোরথির সামনে আবার দেখা দিয়েছে দিগন্ত বিস্তৃত ধূসর তৃণভূমি। অনেক দূরে আঙ্কেল হেনরি আর আন্টি এম এর নতুন বাড়িটা দাঁড়িয়ে আছে। এক লাফে উঠে দাঁড়িয়েই ডোরথির খেয়াল হল তার পায়ে জুতো নেই। শূন্য দিয়ে ছোটার সময় কখন যেন সে দুটো পা থেকে খসে পড়ে গেছে। এমন সময় বাড়ির দরজা খুলে বেরিয়ে এলো একটা অতি পরিচিত মূর্তি। ডোরথি আনন্দে আত্মহারা হয়ে সেই দিকে ছুটল।
ডোরথি, ও মাই গড, তুমি হঠাৎ কোত্থেকে? কি হয়েছিল তোমার? এতদিন কোথায় ছিলে?
অনেক কথা আন্টি এম, ওই ঘূর্ণিঝড় এসে আমাকে এক আশ্চর্য দেশে উড়িয়ে নিয়ে গেছিল।
তাই?
কিন্তু সেখানে আমার মনই টিকছিল না। এতদিন পরে বাড়ি ফিরে তোমায় দেখে শান্তি পেলাম।
শুনলাম
সত্যি আন্টি এম, নিজের বাড়ির থেকে ভালো জায়গা দুনিয়ায় কি আর আছে?
ও ডোরথি মাই ডিয়ার,
দেয়ার ইজ নো প্লেস লাইক হোম। আন্টি এম, আঙ্কেল, আই এম হোম।
শুনছিলেন এল ফ্র্যাঙ্ক বোমের গল্প অবলম্বনে দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অফ অজ। গল্পটি আমেরিকায় প্রথম প্রকাশিত হয় 1900 সালের সেপ্টেম্বর মাসে। 1956 সালের মধ্যে এই বইটির 30 লক্ষেরও বেশি কপি বিক্রি হয়। এই বিপুল জনপ্রিয়তার কারণে এল ফ্র্যাঙ্ক বোম অজের দুনিয়ায় আরও 13টি বই লেখেন। 1939 সালে বইটি থেকে নির্মিত দ্য উইজার্ড অব অজ চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতি লাভ করে, আর ডোরথি ও তার সঙ্গীদের আমেরিকান জনপ্রিয় সংস্কৃতিতে চিরস্থায়ী জায়গা করে দেয়। আজ 100 বছরেরও বেশি সময় পর বইটি আমেরিকান সাহিত্যের সবচেয়ে পরিচিত গল্পগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে। লাইব্রেরি অব কংগ্রেসের মতে বইটি আমেরিকাস গ্রেটেস্ট অ্যান্ড বেস্ট লাভড হোম গ্রোন ফেয়ারি টেল। অজের দুনিয়ার উপর বহু গল্প, নাটক এবং চলচ্চিত্র নির্মিত হয়েছে, যার মধ্যে সাম্প্রতিকতম প্রযোজনা হল জন এম চু পরিচালিত মিউজিক্যাল চলচ্চিত্র উইকেড এবং তার পরবর্তী পর্ব উইকেড ফর গুড। আমাদের এই প্রযোজনার জন্য মূল রচনার অডিও রূপান্তর করেছেন শাম্ভবী ঘোষ, নির্দেশনায় তমালী চৌধুরী, গল্প পাঠে ঋতব্রত মুখোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডোরথি মৃত্তিকা চক্রবর্তী, স্কেয়ারক্রো আর্য জানা, টিন ম্যান অনুরণ সেনগুপ্ত, লায়ন শেখর, অজ সৌভিক গুহ সরকার, সঙ্গে নীলাঞ্জনা বিশ্বাস, অভিজিৎ ভূঁইয়া, শুভায়ন রায় এবং তমালী চৌধুরী। গল্পের সূত্রধার ও গ্লিন্ডা দ্য গুডের চরিত্রে সুনয়না ভৌমিক। শব্দগ্রহণ স্নেহাশিস দে, ধ্বনি পরিকল্পনা ও আবহ ঋদ্ধি সরকার, সহকারী নির্দেশক গার্গী ব্যানার্জি, প্রচার অলঙ্করণ কৃষ্ণেন্দু মণ্ডল, প্রযোজনায় সাউন্ড আইডিয়াস এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনুন বাংলায় বিশ্বসেরা। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকদের গল্প ও নাটক দিয়ে সেজে ওঠে মির্চি ফ্রাইডে ক্লাসিক্স।